This track was downloaded from FusionBD.com.
What FM? Haunted by Airtel.
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় এক্স্যাক্টলি 12টা, অর্থাৎ 11:59 থেকে আমরা 12টায় পৌঁছে গেলাম এবং আশা করছি সবাই ভালো আছেন, আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আরও বেশ কিছুক্ষণ থাকবেন। আর আজকেও আমরা নতুন নতুন সব অতিথিদের নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি এবং আশা করছি যে ঘটনাগুলো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো সেই ঘটনাগুলো ডেফিনেটলি আপনারা অনেক এনজয় করবেন। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই ঘটনাগুলো শুনতে পারবেন। যে ঘটনাগুলো আপনি মিস করেছেন বা যে ঘটনাগুলো আপনি পুনরায় শুনতে চান সেগুলো আপনি চাইলে শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা সেখান থেকে আপনি চাইলে শুনতে পারবেন। Now, listeners can get the Bhoot FM tune as their call tune, my tune, jeta Masum ekhon play korche. And etar jonno apnake jeta korte hobe, apnake just code number ta mone rakhte hobe. The code number is 92125. এবং আপনি অ্যাক্টিভেট করে ফেলতে পারেন এই 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 টিউনটি জাস্ট একটা SMS পাঠিয়ে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে আপনি টাইপ করুন 92125 এবং এটা সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার। আমরা শুরুতে জানিয়ে দিই যে কীভাবে আমাদের SMS করতে হবে। আমাদেরকে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাদেরকে ইমেইল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি bhootfm@radiofurti.fm হুইচ ইজ bhootfm@radioforti.fm। আর আপনারা যারা সাউন্ড মানে বিভিন্ন অডিও ক্লিপ পাঠাতে চান আমাদেরকে, অর্থাৎ আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদের পাঠাতে চান, তারাও চাইলে এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারবেন। আমাদের এইখানে রেগুলার যে সমস্ত অতিথিরা আসেন এবং ঘটনা শোনান এবং যারা ঘটনা পাঠান তাদেরকে সত্যি কথা বলতে যেটা যে আমাদেরকে আমাদের আসলে ধন্যবাদ জানাবার কোনো ভাষা নেই। আপনারা আছেন বলেই ভূত এফএম প্রতিদিন শুরু হচ্ছে ঠিক রাত 11:59 এবং আপনারা যতদিন পর্যন্ত থাকবেন আমাদের সাথে ততদিন পর্যন্ত ভূত এফএম চলবে। অনেকে স্টুডিওতে আসতে পারেন, অনেকে স্টুডিওতে আসতে পারেন না, অনেকে ঘটনা লিখে পাঠান। আমরা শুরুতেই তেমন একটা ঘটনায় যাব, যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তার একটা ছোট্ট আর একটা ঘটনা আপনাদের একটা খবর আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে যে ফুর্তি ভূত এফএম অনুষ্ঠানে শ্রোতাদের পাঠানো গল্পগুলো থেকে কিছু গল্প পাঠকদের জন্য প্রকাশিত হয়েছে, ভূত এফএম প্রকাশিত হয়েছে এবং সেই একটা বইয়ে, এবং সেই বই আকারে প্রকাশিত বইটির নাম ভূত এফএম। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বইটি ঘরে বসে পেতে আপনাকে যেটা করতে হবে www.rokomari.com, এখানে আপনাকে যেতে হবে এবং সেখান থেকে আপনি বইটি অর্ডার করতে পারবেন এবং আপনি ঘরে বসেই আপনার ভূত এফএম বইটি সংগ্রহ করতে পারবেন। আর সেই সাথে বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু এখন এই বইটি পাওয়া যাচ্ছে। আপনারা অনেকেই ইমেল করে জানিয়েছেন যে কিভাবে বইটি সংগ্রহ করব সেটা আমরা জানিয়ে দিলাম। আমাদের কাছে ঘটনা পাঠিয়েছেন এমন একজন যিনি যশোর ষোলশহর চট্টগ্রাম থেকে, তার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব হয়নি, তার ঘটনাটি আমরা পড়ে শোনাচ্ছি। রাসেল ভাইয়া, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন। ভাই, আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে একজন স্টুডেন্ট। আমার জীবনে জিন ভূতের কোনো অভিজ্ঞতা নেই, তবে আমার নানুর জীবনে অনেক অভিজ্ঞতা রয়েছে। আজকে আমার নানুর জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি প্রায় 40-45 বছর আগের কাহিনী। আমার নানা তখন সরকারি চাকরি করতেন, সেজন্য চাকরির খাতিরে তাদের সিলেটের চুনাঘাটে থাকতে হতো। বলে রাখা ভালো, আমার নানা নানু দুজনেই পরহেজগার মানুষ ছিলেন। বিশেষ করে আমার নানু সারা রাত নামাজ পড়ার অভ্যাস ছিল। আমার নানুরা সরকারি বাসায় থাকতো এবং বাসাটা ছিল অনেক বড়। বাড়িটির পাশে অনেক বড় একটা পুকুর ছিল এবং বাড়িটির পেছনে পুকুরের এক পাড় ঘেঁষে একটা অনেক পুরনো বটগাছ ছিল। এই বটগাছটা বাসার রান্নাঘর থেকে দেখা যেত। কিন্তু যে পাশ দিয়ে বটগাছ দেখা যেত সে পাশে কোনো জানালা ছিল না, ছিল শুধু ছোট ছোট চারটা খোপ। একটা ইটের দেয়াল থেকে একটা ছোট ইট সরালে যেরকম একটা খোপ হয় ঠিক সেরকম। নানু সেই পাশের পুকুর পাড়ে রাতভর কারো গোসল করার শব্দ শুনত। শব্দ শুনে মনে হতো একের পর এক এসে কেউ গোসল করে যাচ্ছে। তাদের মাঝে একদিন নানুর ছোট বোন ও 8-9 বছরের এক ভাতিজি বেড়াতে এসেছিল। নানু এই ব্যাপারটা তাদের সাথে শেয়ার করেন। তারা এই ঘটনা শুনে একদিন সারা রাত খোপের দিকে তাকিয়ে খোপ থেকে তাকিয়েছিল। তখন তারা শুধু শব্দ শোনে কিন্তু কাউকে দেখেনি। এর কিছুদিন পর ভর দুপুরবেলা সেই গাছের নিচে 7টা মিষ্টির পাতিল দেখতে পেল। ওই দিন বাসায় কোনো এক কাজের জন্য 3 জন দিনমজুর এসেছিল। তারাও মিষ্টির পাতিলগুলো দেখতে পায় এবং ওই ভাতিজিকে সেখান থেকে একটা মিষ্টির পাতিল আনতে পাঠায়। কিন্তু নানু মানা করলেও তারা বলে এটা কোনো জিনের কাজ হতে পারে না, এটা মানুষের কাজ। তাই তাদের মধ্যে একজন গিয়ে একটা মিষ্টির পাতিল আনে এবং সবাই মিলে মিষ্টিগুলো খায় এবং খাওয়ার পর তারা পাতিলটা ভেঙে ফেলে এবং যাওয়ার পথে একটা ডোবায় ফেলে দেয়। কিছুদিন পর নানু জানতে পারে তাদের খুব মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারপরও একে নির্দিষ্ট সময় পরপর পাতিলগুলো দেখা যেত। এগুলো কে আনত বা কে নিয়ে যেত কেউ জানত না। তাছাড়া আমার নানু যতদিন সেখানে ছিল ততদিন গোসলের শব্দ শুনেছে। এই ছিল আমার কাহিনী। আমি চট্টগ্রামে থাকি তাই আসতে পারছি না, ভালো লাগলে পড়ে শোনাবেন। তানভীর হোসেন, 16 শহর, চট্টগ্রাম। এটাই ছিল ঘটনা। এবং আমরা এখন সরাসরি চলে যাব আমাদের অতিথিদের কাছে, যারা আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। এবং আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি, প্রথম যিনি আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন তার সাথে, এবং তিনি এর আগে ঠিক গত সপ্তাহের আগের সপ্তাহে তিনি আরও একবার এসেছিলেন এবং তাদের বেশ কিছু ঘটনা বাকি ছিল। আমরা সেদিন সময়ের অভাবে সবগুলো ঘটনা শুনতে পারিনি, আজকে তারা বাকি ঘটনাগুলো শেয়ার করবেন। আমি প্রথমে জানতে যাব আপনার নাম এবং আপনি আরও একবার যদি পরিচয় দিতেন।
রিসেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে কিছু বছর আগের কথা। ওটা আমার একটা ফ্রেন্ডের বাসা, হি লিভস ইন ডিওচেস। তো ওর যেটা হয়েছিল, ওর বাসাটা খুব, এটা অ্যাকচুয়ালি ভয়ের ঠিক না, তো বেসিক্যালি যেটা হয়েছিল যে ওর বাসার উপরে একজন মানুষ থাকতেন যিনি খুব রিলিজিয়াস আর কি, আমরা যেটাকে একটু পীর টাইপের বলি। তো এরকমই একজন লোক থাকতো, খুব পরেশগার লোক। তো উনি ওখানে মারা যান। মারা যাওয়ার পর ওই জায়গাটা আঙ্কেল আর কাউকে ভাড়া টাড়া দেয়নি, দুটো ভ্যাকেন্টি ছিল। তো ওদের এখানে অনেক সময় যেটা হতো যে ওরা আর কি বুঝতে পারতো ছাদে কেউ আছে। অনেক সময় দেখা যেত সকালবেলা যদি যেত তাহলে অনেক সময় দেখা যেত ওখানে নামাজ পড়ছে কেউ, কিন্তু ওখানে কেউই থাকার কথা না। সেটা ইট ওয়াজ এ ভেরি ওপেন থিং, তো কেউ এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করেনি। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমার ওই ফ্রেন্ডের বাসায় ওর এলাকার দুইটা ছেলে, ওরা ওই ছাদে গিয়ে কিছু একটা করেছিল উল্টাপাল্টা। তো যখন ওরা এটা করেছিল এটা ওরা জানতো না। তো যেটা হয়েছিল যে ওখানে করার পর তারপর যেটা হতো যে ওই বাসার উপর থেকে ইট ফালানো শুরু হয়েছে। তো এরকম খেলতে যেত, খেলতে গেলে দেখতো যে ইট পড়তেছে। তারপর আপনি রাতে ঘুম থেকে উঠে সকালে দেখতো পুরো রাস্তা ইট দিয়ে ভরে গেছে। তো তখনই বেসিক্যালি এটা ইনভেস্টিগেট করার পর তখন আরো বের হলো যে কেউ এখানে কিছু করেছিল যার জন্য এই ধরনের ছোটখাটো কাহিনী হতো। তো এখনো ওই বাসায় এরকম হয় অনেক, যে অনেক কিছুই দেখা যায়।
আচ্ছা,
এই যা
আপনি আরেকটা ঘটনা বলবেন বলেছিলেন, সেটাও আমরা শুনে ফেলি যেহেতু ছোট ছোট
ঘটনাগুলো অনেক ছিল। আরেকটা হয়েছে যে আমাদের একটা ফ্রেন্ড আছে গুলশানে থাকে, ওর নাম মওলা। তো ওর বাসায় যেটা হয়েছে যে মওলার আব্বার সাথে ঘটে যাওয়া কাহিনী। ওনাদের বাসাটা বড় বাসা গুলশানে। তো ওদের বাসায় একটা নামাজ ঘর আছে। তো নামাজের ঘরে যেটা হয় যে ওরা রাতের বেলায় কাজের মেয়েরা অনেক সময় বলে যে নামাজ ঘরে কেউ আছে। তো আঙ্কেল কখনো এটা নিয়ে কোনো খুব একটা ইম্পর্টেন্স দেয়নি, ওর ভাই বোনদের মধ্যেও কেউ কখনো দেখেনি। তো ওইখানে যেটা হয়েছিল, আঙ্কেল একদিন রাতে ঘুমিয়েছিল। তো ঘুম থেকে অ্যারাউন্ড রাত 1-2টার দিকে ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙে উনি বাস, রুমের মধ্যে অনেক মানুষের প্রেজেন্স থাকলে যেটা বোঝা যায় আর কি, এই ধরনের প্রেজেন্স সে বুঝে, সে চোখ খুলে তাকিয়ে দেখে পুরো রুম ভর্তি মানুষ, এবং ওনার পায়ের সামনে একজন বসে আছে বৃদ্ধ লোক। তো উনি খুব ঘাবড়িয়ে যায়, উনি ঘাবড়িয়ে যেয়ে উনি লাফ দিয়ে উঠে, লাফ দিয়ে উঠে যখন কথা বলতে চেষ্টা করে, ওনারা কেউ কোনো রিপ্লাই দেয় না, খালি ওনার দিকে তাকিয়ে থাকে। তো তারপর আঙ্কেল যেটা হয়, আঙ্কেল প্রচন্ড ভয় পায় এবং আঙ্কেল রুম থেকে বের হয়ে আসে, বের হয়ে এসে উনি ফেইন্ট করে, পরদিন জানা যায় এরকম হয়েছিল। তো এই কাহিনীটা হওয়ার পরই যেটা হয় যে ওদের বাসায় এরকম কিছু প্রবলেম তখন ডাইরেক্ট হওয়া শুরু করলো। ওর একটা ছোট ভাই আছে, ওর ছোট ভাইয়ের সাথে যেটা হতো যে ওর ছোট ভাই এরকম অনেক সময় আওয়াজ পেত, এবং ওর ছোট ভাইয়ের যেটা প্রায় বলতো এসে যে ওদের বাসাটা আর কি, ওর ছোট ভাইয়ের রুমের জানলার পরই হচ্ছে নেভির এলাকা এবং ওখানে কবরস্থান আছে ওই দিকে। তো প্রায় বলতো যে ও দূর থেকে দেখে অনেক মানুষ আসতেছে ওর দিকে। তো ছোট তো, কেউ এটা নিয়ে খুব একটা বিয়ে করেনি, তো ও প্রচন্ড ভয় পায়। তো যার জন্য আর কি খুব ওকে নিয়ে কনসার্ন ছিল সবাই যে কি ব্যাপার এরকম ভয় পাচ্ছে। তো আমার মহলা যে ফ্রেন্ডটা, ওর ভাইকে নিয়ে ঘুমায় যে আমি তোর সাথে থাকবো, তুই দেখ আর কি ভয় পাইস না। তো ঘুমায়, ঘুমের পর রাত্রে 2-3টার দিকে হঠাৎ ওর ছোট ভাই ওকে ডাক দেয়, ডাক দেওয়ার পর বিরক্ত হয়ে উঠে যে কি হয়েছে, বলে ভাই ওরা আসতেছে, বলে কারা আসতেছে। তো কারা আসতেছে বলে যখন ও বিরক্ত, বলে লাইট জ্বালা, লাইট জ্বালিয়ে দেখে যে একটা টিভি ছিল ওর বাসার সামনে রাখে, টিভির উপরে একটা ছোট ছেলে বসে ওদের দিকে হাসতেছে এবং পা নাড়াচ্ছে। তো ও এটা দেখার পর হি ডেফিনেটলি, এটা দেখার পর কার মাথা ঠিক থাকার কথা না। তো হি রানস অফ ফ্রম দ্য রুম, ওর ভাইকে নিয়ে বের হয়। তো ভাইকে নিয়ে বের হওয়ার পর ওরা আবার যখন আব্বাকে ডাকে, আব্বাকে নিয়ে ঢুকের পর দেখে এভরিথিং ইজ ফাইন, কিছু আর দেখা যায়। তো আলটিমেটলি ওরা ইভেন্টুয়ালি বাসাটা ছেড়ে দিয়েছে, বাসায় থাকে না। বাট ওর এরপর ওর ভাইয়ের সাথে অনেক কিছু এরকম হয়েছিল, আলটিমেটলি ওনার অনেক ট্রিটমেন্ট করাতে হয়েছে, এখন মাশাআল্লাহ এভরিওয়ান ইজ ফাইন। তো এটা ছিল একটা।
আচ্ছা, আমরা পরবর্তী ঘটনা, যে আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আর সেই ফাঁকে আমরা কিছু SMS পড়ে ফেলবো। আমাদেরকে SMS করছেন দেখতে পাচ্ছি এখানে, ধ্রুব ময়মনসিং থেকে লিখেছেন আই লাভ ভূত FM, মোহাম্মদ রাসেল আমাদের SMS করেছেন এবং আমাদেরকে, এবং তিনি বলছেন যে আমি ভূত FM কে খুব মিস করি। কেন মিস করেন? আমার মনে হয় যে মিস করাটা কোনো মানে মিস করলে আসলে মানে এটা কিছু হলো আর কি। আমাদেরকে, আমাদের সাথে থাকুন এবং আশা করছি যে আজকে রাতের বেলায় বিশেষ করে যত রাত বাড়বে তত বেশি ভয় বাড়বে, সবসময় বলে এই কথাটা। সুতরাং আমাদের সঙ্গে থাকুন। রাখিয়াম এবং মনি রোকসানা আমাদের সঙ্গে রয়েছেন, কবির জিঞ্জিরা থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আলী হোসেন বরিশাল থেকে, এছাড়াও বিশাল রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলছেন যে ভূত FM আজকের এপিসোডটি ভালো হচ্ছে। সুপ্ত ম্যামনসিং থেকে আমাদের SMS করেছেন আমাদের কামরুল, এবং আমাদেরকে SMS করেছেন সাজ্জাদ বরিশাল থেকে, আবিদ গুলশান থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাওন, তারা তিন ফ্রেন্ড মিলে লাইট অফ করে ভূত FM এর সাথে রয়েছেন। এবং এছাড়া আমাদেরকে জাকির হোসেন SMS করেছেন জীবন, এছাড়াও অতিথি গাজীপুর থেকে SMS করেছেন, মেহরাব SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন সজীব, এছাড়াও ডিজে নিলয় সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, আমরা তার সাথে একটু পরিচিত হই।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাসেল, ধানমন্ডি থেকে এসেছি। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি।
ওকে,
আমি আমার লাইফে আর কি এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে। ইট ওয়াজ অ্যাবাউট 1993। আমি যখন স্কুলে স্টুডেন্ট, ক্লাস 8 আর ক্লাস 9, আমি আমাদের ফ্রেন্ডস সহ আমরা সবসময় নীলক্ষেত বই মার্কেট থেকে আমরা সেকেন্ড হ্যান্ড বই কিনতাম। তখন একটা ক্রেজ ছিল তিন গোয়েন্দা অথবা আপনার হুমায়ুন আহমেদ, এরকম বিভিন্ন লেখকের বই পাওয়া যেত। তো আমরা ওখানে একটি আপনার দোকান ছিল রীতা বুক স্টোর নামে। তো সবসময় আমাদের সব ফ্রেন্ড আমরা ওই স্টোর থেকেই সবসময় কিনতাম। তো সেভাবেই স্টোরের যে ওনার ছিল তার সাথে একটা ভালো পরিচয় হয়ে গেল। তো একদিন আমি যখন স্কুলে ফেরার পথে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ওখানে গেলাম, যাওয়ার পরে দেখছি যে আপনার যে ওনার ছিলেন, ওনার আমাকে বললেন যে আপনারা তো অনেক ধরনের বই কেনেন, আমি আপনাকে একটা একটা ডায়েরি দিচ্ছি, একজন পার্সোনাল লোকের লেখা ডায়েরি, সেই ডায়েরিটা আপনারা দেখেন, কেনা লাগবে না, আপনারা স্টাডি করেন, যদি এই ধরনের কোনো বইটি পছন্দ হয় তাহলে আপনার আমি আপনাকে আরো অনেক দিতে পারবো। তো আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে অন দ্য ওয়েতে আমরা গাড়িতে তিনজন ফ্রেন্ড ছিলাম, একজন সবাই খুললাম, খুলে দেখলাম যে আসলে অনেক ধরনের অনেক কিছু লেখা, অনেক ধরনের আপনার ড্রয়িং আছে, অক্টাগন ছিল। তো আমি আই গট ভেরি ইন্টারেস্টেড, আই সেড ওকে ঠিক আছে আমি এটাকে নিচ্ছি, আমি আগে স্টাডি করি তারপর তোমাদেরকে দেব। তো আমি বইটা নিয়ে রাতে প্রতিদিন রাতের বেলায় পড়বো পড়বো করে পড়া হয় না, তো কয়েকদিন পরে যখন সময় পেলাম বইটা ডায়েরিটা খুললাম, খুলে দেখলাম যে বেসিক্যালি এটা একটা বিক্ষিপ্ত কিছু ঘটনাকে একত্রিত করে কোনো একজন লোক তার নিজের এক্সপিরিয়েন্সটাকে লিখেছিল। তো ওখানে একটা মজার জিনিস ছিল যে অক্টাগন, আপনি বোধহয় জানবেন রাসেল ভাই, যে ব্ল্যাক ম্যাজিকের সাথে এটা একটা সম্পর্ক ছিল। আর আমি আমার এক চাচার মাধ্যমে মেডিটেশন সম্পর্কে খুব উৎসাহিত ছিলাম, যে মেডিটেশন মাঝে মাঝে প্র্যাকটিস করতাম। তো আমার ওখানে ওই ডায়েরিতে যখন লেখা আছে একটা নির্দিষ্ট সময়ে কিছু ওখানে বসতে হয়, তার সামনে আপনার অক্টাগন ড্রয়িংটা নিয়ে কিছু আরো কিছু কাজ আছে করতে হচ্ছে। তো করে আপনি যদি মেডিটেশন শুরু করেন, দেন ইউ ক্যান গেট দ্য সুপার ন্যাচুরাল পাওয়ার আন্ডার ইউর কন্ট্রোল। তো বেসিক্যালি প্রথমে তো বিশ্বাস থেকে বলবো না, আমি কৌতূহল থেকেই শুরু করলাম। তো আমি তো সময়টা ছিল দেড়টা, রাতে দেড়টা থেকে দুটোর সময়। তো আমাদের ধানমন্ডি বাসা যখন মানে 1993-তে তখন আসলে মোস্ট অফ দ্য হাউজেস মানে টু স্টোরিড হাউজেস। তো আমি ছাদে গেলাম, ছাদে যাওয়ার পরে, কারণ বাসায় তো নিশ্চয়ই কারোর সময় এটা করা যাবে না, তো ছাদে গিয়ে আই ট্রাইড, যেখানে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, খুব ডিটেইলড ইনস্ট্রাকশন ছিল না যদিও, তাই ট্রাইড যে ঠিক আছে বইয়ে ওকে যেরকম ড্রয়িং দেখা যাচ্ছে ওই ছাদে অক্টাগনটা এঁকে আমি বসলাম। তো প্রথম দিন যখন বসলাম দেখলাম যে নাথিং রিয়েলি হ্যাপেন্স, তা আমি ধ্যানে বসছি, ধ্যানে বসে কি করবো সেটাও জানি না। তো প্রথম দিন বসলাম, হচ্ছে না। তো সেকেন্ড ডে আই ট্রাইড, মাঝখানে দু একদিন বাদ দিয়ে আবার আমি ট্রাই করলাম। তো ইটস অলমোস্ট 10 days মতো পার হয়ে গেছে। তো আমি নিজেকে জিজ্ঞেস করলাম যে মানে কি করছে, কিছুই হচ্ছে না, আচ্ছা ঠিক আছে আমি ওখানে তো বসে ধ্যানে বসতে হবে, তো আমি সার্কেল থেকে নিয়ে আমি মেডিটেশনের জন্য আমার চাচার কাছ থেকে কিছু মানে আইডিয়াস দিলাম মেডিটেশন কিভাবে করতে হয়। তো ওনার কথা মতো আমি সেদিন রাতেরবেলা ছাদে উঠলাম। ছাদে উঠে যথেষ্ট এত ভয় পেতাম না, বা এই ধরনের ভূতের ভয় এটা ভিতরে ছিল না কখনই, তো ছাদে যাওয়া একটা নর্মাল ব্যাপার ছিল। তো দেড়টার সময় যখন ছাদে গেলাম, যে আমি প্রথমে অক্টাগন থেকে ড্রয়িং করলাম, তো ওর মাঝখানে কিছু সাংকেতিক চিহ্ন থাকে, পাঁচটা কোন মানে অক্টাগনের পাঁচটা কর্নারে পাঁচটা চিহ্ন দিতে হয়, সেই চিহ্নটা দেওয়ার পরে ঠিক তার মাঝখানে বসে ধ্যানটা করতে হবে, এটা ছিল ইনস্ট্রাকশন। তো আমি ধ্যানে বসলাম, ধ্যানে বসে আমি খুব চেষ্টা করছি কনসেন্ট্রেট করার জন্য, কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ আমাকে আমার চাচা বলেছিলেন যে তুমি যখন আসনে বসতে হয়, আসনে বসে যখন মেডিটেশন শুরু করবা, তখন তুমি ইউ উইল ট্রাই টু ফোকাস অল অফ ইউর বডি এনার্জি সামওয়্যার ইন বিটুইন ইউর আইস, মানে কপাল যদি বলি যে ঠিক ভুরুর মাঝখানে, মানে এরকম একটা পিন পয়েন্ট করে তোমাকে অল দ্য এনার্জি ইউ হ্যাভ টু গ্যাদার টুগেদার। তো আমি বললাম যে ঠিক আছে, লেটস ট্রাই, কখনো তো করিনি, চেষ্টা করে দেখি। তো করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে আমি ঠিক বুঝলাম, বুঝতে পারিনি বোধ হয়, আমি টাইমটা আমার এক্স্যাক্টলি খেয়াল নেই যে কতক্ষণ সময় চলে গেছে, বাট যখন আমি আবার একটু সচেতন হলাম, সেন্সে ফিরলাম, তখন আমি দেখলাম যে কিছু একটা শব্দে আমার বারবার আমি ধ্যান থেকে সরে যাচ্ছি। তো যেহেতু মানে অ্যামেচার মানুষ, প্রপারলি জানিও না মেডিটেশন কিভাবে করতে হয়, শোনার কথাই করলাম। তো আমি দেখলাম যে শব্দটা আসছে আমার পিছন থেকে কিছুতে। তো আমি মেডিটেশনটা ছেড়ে পিছে ঘুরে তাকালাম, তাকানোর পর দেখলাম যে না, কিছুই তো নাই, কোনো শব্দও আসছে না। তাই তো মেবি আমি এমনি বোধ হয় কোনো হেলুসিনেশন করছি বা কোনো রকম শব্দ শুনেছি। তো আই ট্রাইড এগেইন। তো সেকেন্ড টাইম যখন আমি আবার মেডিটেশনে বসলাম, কিছু সময় কাটার পরেই আমি দেখলাম যে আমি এবার কোনো শব্দ না, আমি স্পষ্টভাবে নূপুরের শব্দ শুনছি, বা ঝুমকা বলেন বা এ ধরনের কোনো শব্দ। তা আমি খুবই ভয় পেলাম যে কি ব্যাপার, এই সময় তো আমার বাসায় এমন কেউ নাই, কোনো চার ভাই কোনো বোনও নেই আমার, যে নূপুর পড়বে বা এই ধরনের কোনো আওয়াজ আসতে পারে। তো আমি ধ্যানটা ছেড়ে আমি আমার চারদিকে ঘুরে তাকাচ্ছি, হঠাৎ করে আমাদের বাড়ির পাশের বাড়িটা, ওটাও দোতলা বাড়ি, বাট আমাদের বাড়ি ছাদের থেকে 2-3 feet উঁচু ছিল ওটার মানে ছাদটা। তো আমি দেখলাম যে ওই ছাদে স্পষ্ট মেয়ে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আমি আমি মেয়ে একটা মহিলা বুঝতে পারছি বা একটা মেয়ে বুঝতে পারছি, এবং চুল ছাড়া. And the thing was staring at me. For a split second, আমি বুঝতেই পারিনি যে আসলে কি আমি সঠিক দেখছি না ভুল দেখছি. তো আবার রিকনফার্ম করলাম তাকে, দেখলাম যে না, what I'm seeing is right. আমি আবারও দেখলাম সেটাকে. তো ওই মুহূর্তে আসলে আর সাহসেই কুলাইনি যে ওখানে বসে থাকবো বা তো এটাকে ফেস করবো. So what I did is, আমি ওখান থেকে উঠে দৌড় দৌড় দিয়ে একেবারেই মানে নিজের রুমে. তো সেদিন রাতটা কেটে গেল, প্রচন্ড ভয় পেলাম. তারপরে যখন স্কুলে যাচ্ছি, ফ্রেন্ডের সাথে কয়েকজন সাথে শেয়ার করলাম, ওরা বলছে তুই কিছুই দেখিস নি, তুই ফাজলামি করছিস, বাদ দে, এটা কিছুই হয় ব্যাপার না. কিন্তু নিজের কাছে একটা লাগছে যে আমি এত সাহস করে গেলাম, একটা কিছু পাবো, কিন্তু একটা কিছু দেখে খুব ভয় পেলাম. তো আমার হুজুর ছিল একজন, আমার খেয়াল আছে, তো উনি আমাকে যখন কোরআন শরীফ পড়াতেন, আরো বেশি আগে কথা বলছি, উনি আমাকে বলেছিলেন যে যে তাবিজ হয় বিভিন্ন কোরআন শরীফ ফ্রেশতে, যদি আপনি যান দেখবেন যে কিছু আরবিতে নাম্বার লিখা ছকের মাধ্যমে কিছু ছক কাটা থাকে. স্পেশালি তখন নুরানি কোরআন শরীফ পাওয়া যেত, নুরানি কোরআন শরীফ এখনো যদি কেনেন আপনি, দেখবেন যে প্রথমেই ইয়াসিন সুরার তাবিজ থাকে, সব সুরার তাবিজ.
উনি কি বলেছিলেন, উনি আপনাকে বলেছিলেন এই মানে মানে তাবিজ টাবিজ কি নিতে হয়েছিল?
না না না, তাবিজ টাবিজ নিতে হয়নি. তো ওই হুজুর আর কি, তো আপনার যেহেতু কোরআন শরীফ তো মানে সুরা আল মানে বাকারা থেকে শুরু করে, তো আমি দেখলাম যে কি হুজুর আগেও তো আগে এগুলি কি, তখন হুজুর কথার মাধ্যমে বলেছেন যে এগুলি হচ্ছে বিভিন্ন রোগের নিরাময় বা মানুষের কখনো প্রবলেম হলে মানুষ এসব এই তাবিজগুলো নিজেরাও ইউজ করতে পারে, এইভাবেই আমার জানাটা ছিল.
আচ্ছা, তারপরে কি আপনার মানে এই যে আপনি পুরো জিনিসটা প্র্যাকটিস করলেন, এরপরে আপনার এখনো কি সেই সমস্যাটা হচ্ছে?
না 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 না, এখন কোনো সমস্যা হচ্ছে না, বাট যেটা হয়েছিল মজার ব্যাপার. তো আমি খুব সাহস করে তখন সুরা জিন, আমার জানা ছিল জিন যদি হয় তাহলে সুরা জিনের কোনো একটা লাইন তারা বলতে পারে মানে পড়েন না, তো আমি সুরা জিন এবং সুরা ইয়াসিনের নিজের হাতেই লিখে পকেটে নিলাম যে ঠিক আছে আজকে তো যাবো, আজকে কিছু হলো ভয়ের কোনো কারণ নাই, আই উইল বি ফাইন. সকাল যখন রাতের বেলা আবার বসলাম ধ্যানে, ধ্যানে বসার পরে দেখা গেল যে না কিছুই হচ্ছে না, মানে এভরিথিং ইজ নর্মাল. তো একটা আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি যখন দেখলাম যে আমি আবার হঠাৎ করে শব্দটা শুনতে পাচ্ছি, তো ভিতরে আমি প্রচন্ড ভয় পাচ্ছি এবং আমি শিওর ছিলাম যে আমি এখন চোখ খুলবো, আমি এটাকে দেখবো. আবার মনে মনে সাহস নিচ্ছে যে না, আমার সাথে তাবিজ আছে, কিছুই করতে পারবে না আমার, কোনো ভয় কোনো কারণ নেই. আমি চোখটা খুললাম, খুলে দেখলাম যে গতদিন আমি দেখেছিলাম যে ওটা আমার পাশের বাড়ির দেয়ালের মানে ছাদের দেয়ালের পাশে বসে আছে, আর এবার যেটা দেখলাম দ্য থিং ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে মানে আমার দিকে এগিয়ে আসছে, মানে ইটস লাইক দ্য থিং ইজ ফ্লোটিং টুয়ার্ডস মি. তো আমি চেষ্টা করলাম নিজেকে খুব কন্ট্রোল করতে, বাট বোধ হয় দুই সেকেন্ডের মধ্যে আবিষ্কার করলাম যে না, আমার এটাকে ফেস করা বা এরকে ফেস করে কোনো মানে সাহস দেখিয়ে এখানে বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না. অ্যান্ড আই কেম ব্যাক, আবার দৌড় দিয়ে চলে এসেছি রুমে. এবং একটা পর যেমন আমার খেয়াল আছে, আমার পরের দিন খুব জ্বর আসলো, খুব জ্বর, প্রায় চার পাঁচ দিন জ্বরটা ছিল আমার. তো এটা একটা ঘটনা.
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য. আমাদের কাছে অলরেডি বেশ কিছু SMS চলে এসেছে, সেই SMS গুলো আমরা পড়ব, তবে তার আগে আমাদেরকে ছোট্ট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি. সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি. তার আগে যাওয়ার একটা কথা বলে যায়, সেটা হচ্ছে যদি আপনারা আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে. যদি আমাদের সাথে ফেসবুকে আপনি জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti. আর যারা ইমেইল করে আমাদের ঘটনা পাঠাতে চান তারা ইমেইল করুন, আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm. চলে যাচ্ছে একটা ছোট্ট ব্রেকে এবং তারপরে ফিরে আসছি আবারও, স্টে টিউনড.
This track was downloaded from fusionbd.com.
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 12:28। আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, আর সেই সাথে আমাদের পরবর্তী অতিথিরা তো ওয়েট করছেন আপনাদের জন্য। আমরা আপাতত এখন প্রথম যে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তাদের ঘটনা শুনছি, এরপরে আরও তিনজন আমাদের নতুন অতিথি এসে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। সুতরাং আমাদের সঙ্গে থাকুন। এবং দেখতে পাচ্ছি আপনাদের বেশ কিছু SMS চলে এসছে। ফয়সাল আমাদের SMS করেছেন আমাদেরকে, জাহির, এছাড়াও মঞ্জু পল্লবী থেকে SMS করেছেন, সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন, রাজশাহী থেকে স্নেহা, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সঞ্জিদা SMS করেছেন আমাদেরকে, স্বাধীন, এছাড়াও আমাদেরকে সানি চিটাগং থেকে SMS করেছেন, অর্ণব আহমেদ আমাদেরকে SMS করেছেন সাউথ কেরানীগঞ্জ থেকে, আমাদেরকে উর্মি বরিশাল থেকে SMS করেছেন, জয়নাল আমাদেরকে ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি আজকের ঘটনাগুলোর বেশ প্রশংসা করেছেন, অনেকেই প্রশংসা করছেন আজকের ঘটনার। তন্ময় গ্রিন রোড থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ভূত FM ভয়ঙ্কর ভালো। আমাদেরকে SMS করেছেন তন্নি বরিশাল থেকে এবং তিনি বলছেন যে আজকে অনেক এনজয় করছি। আমাদেরকে রুমা আনা নীরা SMS করেছেন গ্রিন রোড থেকে এবং তিনি বলছেন এই গরমেও ভূত FM ভয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। ওকে, আমাদেরকে চট্টগ্রাম থেকে পুতুল SMS করেছেন আমাদেরকে তুষার শাওন, মিরপুর 10 থেকে হাসান, চিটাগং থেকে মিল্টন নরসিংহ, দাসপাড়া থেকে তিনি, মিঠু এবং সামিয়া তা একসাথে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদেরকে এছাড়াও SMS করেছেন পূজা ঢাকা থেকে, আদিব আমাদের নাফি আমাদের শেরপুর থেকে SMS করেছেন, ভুবন আমাদের SMS করেছেন ফেনী থেকে, রিয়াল আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, সাব্বির আজিমপুর থেকে, মাহি ধানমন্ডি থেকে, এছাড়াও রাইজা ময়মনসিং থেকে, শাহেদ আগ্রাবাদ থেকে, আমাদেরকে ইনোসেন্ট এভেল প্রান্ত আমাদেরকে SMS করেছেন, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবারও চলে যাচ্ছি এবার রাসেল ভাইয়ের কাছে।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আরেকটা ঘটনা বলছি 2003-এর। আমি ওবার 2003-তে প্রথমবার এতে ক্যাফে বসেছিলাম, আমি এবং আমার ছোট দু ভাই, ধানমন্ডি কোনো একটা মসজিদ, আমি নাম বলছি না। তো এতে ক্যাফ, যারা আমি দর্শকদের জানার জন্য বলছি, যদি কেউ না জেনে থাকেন, রমজানের শেষ 10 দিন মসজিদে বসে যে ইবাদতটা করা হয় ওটাকে এতে ক্যাফে, এতে ক্যাফ বলা হয়। তো এতে ক্যাফে আমরা তিনজন, আমি, আমার ছোট দু ভাই মাজ এন্ড তাসিন, সম্ভবত তারা দুজন শুনছে। তো ওরা আমার সাথে, আমরা তিনজন একসাথে বসলাম এতে কাফে। তো এতে কাফে যখন আমরা বসছি, তো ওখানে ওই বার একসাথে আমাদের 13-14 জন বসা হয়। আর এতে কাফে যখন বসে, তখন ওই যে মসজিদের ভেতরে আপনার ছোট একটু জায়গা দেয় আপনাকে, সেটাকে আপনি কাপড় দিয়ে আলাদা করে ক্লোজ করে নিতে হয়। তো সবাই যারা বসেছেন তারা সবাই বেশ বয়স্ক ছিলেন, আমাদের তিনজন ছাড়া, মানে আমার ছোট দু ভাই বলছে আমি বড়, তার চেয়ে দুজন ছোট। তো বেশিরভাগই ছিলেন মুরব্বী, বয়স 45-50 উপরে, তিনজনই শুধু আমরা ইয়াং ছিলাম। তো যেহেতু প্রথমবার বসেছি এতে কাফে, তো হুজুর ইমাম সাহেব এতে কাফে প্রথম দিনই এশার নামাজে পড়ে আমাদেরকে বললেন যে এতে কাফে তো রাতের বেলা নামাজটা পড়তে হয় সেহরি আগ পর্যন্ত, তো আপনারা চেষ্টা করবেন যে মসজিদের প্রথম 4টা লাইন, মানে আমরা মানে মসজিদের রাকাতের 4টা রাকাত পরে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, অথবা পারলে আরো পিছিয়ে যেয়ে নামাজ পড়ার জন্য। তো হুজুর তখন আমাদেরকে কিছু বলেননি যে কি কারণে। তো আমরা মনে করলাম বোধ হয় ওকে হুজুর বলেছেন, এটা আর এতটা গুরুত্ব আমরাও দেইনি। তো আমরা, আমার খেয়াল আছে 24 রমজানে রাতে এতে কাফের সময় আমরা খানা খাওয়ার পরে এশার আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যখন নামাজ পড়া শুরু করলাম, পড়া শুরু করছি, তো আমার যে ছোট ভাই ছিল ওর মধ্যে একজন মাজ, ও সম্ভবত প্রথম অথবা দ্বিতীয় রাকাতে যেই নামাজ পড়া শুরু করলো। তো আমিও আর খেয়াল করিনি, আমিও নামাজ পড়ছি কয়েকটা রাকাত পরে। তো সেখানে নামাজ পড়লো, কিছুই হলো না। কিছুক্ষণ পরে, ঘন্টা দেড়েক পরে, আমরা দুজনেই বললাম যে একটা কাজ করি, খুব টায়ার্ড লাগছে, আমরা তো নামাজ তো পড়লাম, যদি কোনো কোরআন শরীফ পড়তে হয় আমরা আমাদের টেন্টের ভিতরে যেই পড়ি। তাই আমি বললাম ঠিক আছে, সেহরি আর এক দেড় ঘন্টা বাকি, সবাই তো, যারা মুরব্বীরা ছিলেন, মুরব্বীরা আসলে ওনারা একটার পর পরে জাগতেন না, তারা শুয়ে পড়তেন, আবার সেহরির সময় উঠে সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে ইবাদতে বসতেন। তো আমরা যেহেতু ইয়াং ছিলাম, তখন আমরা পড়ি। তো আমি আবার যখন খারাপ লাগছে, তো টেন্টে আসলাম, তিনটে এসে আমরা শোয়া শুয়ে শুয়ে আমি তসবি পড়ছি, আমার ছোট ভাই মাজ ও হাফেজ, তো সে নিজে নিজেই কোরআন শরীফ পড়ছে, চোখ বন্ধ করে কোরআন শরীফ পড়ছে। তো কতক্ষণ সময় পার হয়েছে জানি না, হঠাৎ করে দেখলাম আমার ছোট ভাইটা ওর কোরআন শরীফ আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আর আমি তসবি পড়ছিলাম, মনে মনে পড়ছি, আমি চোখ বন্ধ করছি খুলছি বাট ঘুমাইনি। তো আমি ওর আওয়াজ না শুনে মনে করলাম ও বোধহয় ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে ঘুমাক, সেই সময় ওকে ডাকব। আমি আগেই বললাম যে আমি চোখ খুলছি আর বন্ধ করছি, তো যে টেন্টের চাদরের মাঝখান থেকে হঠাৎ করে আমার চোখটা গেল, কারণ মসজিদে রাতের বেলা এত লাইট জ্বালানো থাকে না, কিছু দু একটা ডিম লাইট জ্বালানো ছিল আর মোটামুটি পুরো ফ্লোরটাই অন্ধকার। তো আমি যখন যেখান দিয়ে ঢুকতে হয় টেন্টে, সেই টেন্টে হঠাৎ করে কাপড়টা নড়তেছে, খুব নড়াচড়া করতেছে, তো আমি হঠাৎ করে চোখটা যে গেল, তো আমি ইউজুয়ালি যদি কোনো লোক ঢুকে, মানুষ ঢুকে, তারপরে শুয়ে থাকলেও কিন্তু অন্ধকারের মধ্যে দেখবেন যে একটা মানুষের হাইট আপনার 5 ফিটের উপরে ন্যাচুরালি একটা চোখ যাবে প্রথমে, তা আমি দেখলাম যে কোনো মানুষ নেই। কি মনে করে জানি নিচে তাকাতে দেখলাম মানুষ বলবো না বামন বলবো আমি ঠিক জানি না, ভীষণ কুৎসিত চেহারা হাসছে, এবং দেখে মনে হচ্ছে যে খুব খুব ছোট বাচ্চা, আবার চেহারাটা অনেক বয়স্ক মানুষের মতো কিন্তু বেশ ভয়ঙ্কর টাইপের। তো ওটা দেখে আমি যখন খুব ভয়ে কোনো রিয়াকশন না করে তাকিয়ে আছি, ঠিক ওই মুহূর্তে আমার ভাই মাস, ও যে জাগনা ছিল আমি জানতাম না, ও হঠাৎ করে এত জোরে চিৎকার করলো, এত জোরে চিৎকার করলো, ওর চিৎকারে আমি উঠে বসলাম আর ও রীতিমতো আমার লাভ দিয়ে আমার কোলে বসার অবস্থা। তো আমিও বেশ ভয় পেলাম, মানে ভয় মানে প্রচন্ড ভয়, আমিও টেন্ট থেকে বের হতে সাহস পাচ্ছি না, বাট বাকি যারা 10-12 জন যারা মুরব্বীরা ছিলেন আমাদের সাথে বসছেন, তো ওই চিৎকার চিল্লাচিল্লিতে বাকিরা সবাই জাগলেন। তো আওয়াজ শুনতে বুঝতে পারলাম যে কেউ কাশি দিচ্ছেন, উঠেছেন সবাই, তো সবাই চিল্লাপাল্লা শুনে আসলেন আমাদের টেন্টে এসে বললেন যে কি হয়েছে। তখন আমরা ঘটনা করে বললাম যে আমরা এইটাতে দেখছি এরকম ভাবে একটা এই ধরনের ফিগার আমরা দেখে খুব ভয় পাইছি। তখন আমাদেরকে মানে মসজিদে মুয়াজ্জিন ছিলেন উনি আমাকে বললেন যে আপনারা নামাজে শোয়ার আগে কোথায় কি করতেছিলেন, তো আমরা বললাম তো ভাই নামাজ পড়তেছিলাম হুজুর, নামাজ পড়ে টেন্টে ব্যাক করলাম। তো কোথায় নামাজ পড়ছেন? তখন আমরা বললাম যে আমরা ওই সামনে যেখানে সবাই ঘুমাচ্ছিল আমরা সামনে গিয়ে নামাজ পড়েছি। তো বলো যে আপনাদের তো বারণ করে রেখেছিলাম আমি যে প্রথম 4-5টা রাকাত ছেড়ে আপনারা নামাজে দাঁড়াবেন। তখন হুজুর আমাকে যেটা পরিষ্কারভাবে বললেন যে মাঝে মসজিদে জিন আসে, তারা নামাজ পড়ে এবং তারা প্রথম সারিগুলোতেই ইউজুয়ালি দাঁড়িয়ে নামাজ পড়ে, তো ওই কারণেই হুজুর আমাদেরকে বলেছিল যে প্রথম 4-5টা রাকাত ছেড়ে আপনারা পিছনে এসে নামাজটা পড়ে। তো সম্ভবত আমার ভাই ও একদম ফার্স্ট বা সেকেন্ড রাকাতে দাঁড়িয়ে নামাজ পড়েছে, হতে পারে সেখান থেকে, অথবা আমিও ভুল জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছি, আমি এখনো জানি না, বাট দ্যাট ওয়াজ এ ভেরি মানে হরিফিক এক্সপিরিয়েন্স।
থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসেছে, আমাদেরকে ইমতিয়াজ এসএমএস করেছেন, ইমতিয়াজ আহমেদ এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে এছাড়াও মোহাম্মদ জাকারিয়া এসএমএস করেছেন, নাফিসা চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মোহাম্মদ সিয়াম, এছাড়াও ইতু আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যাচ্ছে কাহিনীগুলো বেশ নাইস। আলামিন আমাদেরকে বলছেন যে ভূত এফএম এনজয় করছেন, তিনি পুরান ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন রাতের জোনাকি এবং তিনি বলছেন যে ভূত এফএম জমে উঠেছে। আমাদেরকে ডেভিল হান্টার সাব্বির আমাদের বাড্ডা থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন ইথিকা এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে পাপড়ি এসএমএস করেছেন ভূতের গলি থেকে, আশফাক আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আসিফ নেহাল, এসএমএস করেছেন রাফি হাতির পুল থেকে, এছাড়াও আমাদেরকে শাকিল এসএমএস করেছেন, এসএমএস করেছেন রাব্বি, মিলি, সানি, কনক, পিয়াসা সহ আরো অনেকে। আমরা ছোট্ট একটা ঘটনায় যাবো এরপরে, তারপর আমাদের একটা ব্রেকে যেতে হবে, সুতরাং একটা ছোট্ট ঘটনায় যাবো, তারপর একটা ছোট্ট ব্রেকে ঢুকবো আমরা।
আমার একটা এক্সপিরিয়েন্স বলছি, আমার ফ্যাক্টরি নারায়ণগঞ্জে ছিল, তো সেই ফ্যাক্টরি থেকে আসার সময় এটা হচ্ছে 2008 অথবা 2009, নারায়ণগঞ্জের আপনি কাশপুর ব্রিজ থেকে যখন ফেরত আসবেন, কাশপুর ব্রিজ থেকে আমি গাড়ি একাই গাড়ি চালাচ্ছিলাম, সম্ভবত মাইল 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার আমি ক্রস করে সামনে এসেছি। তো সময়টা হচ্ছে রমজানের সময় ছিল, তো ফ্যাক্টরি থেকে তখন ইফতার বেশ মানে করে ফেরার পথে আসলে অনেক জামে পড়তে হয়, সে কারণে আসলে ঠিক আজান দেওয়ার মানে মাগরিবের আজান হওয়ার 5-10 মিনিট আগে আমি ফ্যাক্টরি থেকে বের হয়েছিলাম যাতে রাস্তাটা ফ্রি পাওয়া যায় এবং খুব যাতে দ্রুত ড্রাইভ করে আমি শহরের ভিতরে ঢুকে যেতে পারি ট্রাফিক থেকে অ্যাভয়েড করার জন্য। তো স্বভাবতই রোজা ছিলাম এবং গাড়িতে পানি ছিল, কিছু ফ্রুটস ছিল, ইফতারটা আমি করছি, ইফতার মানে গাড়ি চালাচ্ছি এবং পানি খাচ্ছি, এভাবেই ছিল। তো আমি যখন কাশপুর ব্রিজ থেকে ক্রস করছি তখন কোনো এক মানে আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, আমার গাড়িটা মানে ইউজুয়ালি আমি তো গাড়ি নিজেই ড্রাইভ করি, তো গাড়িটা যদি আপনার অনেক লোকজন বসে আপনি বুঝতে পারবেন যে আপনি যখন এক্সেলারেশন করবেন গাড়িটা অনেক হেভি লাগবে আপনার কাছে, অন্য কেউ না বুঝলে চালক তো অবশ্যই বুঝবে। তো আমি ফিল করছি যে আসলে গাড়ির জিপ ছিল, তো আমি জিপটাকে বেশ ফিল মানে 2-3 জন লোক থাকলে এত মানে এমন ওজন হয় না যে জিপে আসলে এক্সেলারেশনের কোনো সমস্যা হয়, তো আমি খুব জোরে এক্সেলারেশন করছি, গাড়ি স্পিড উঠছে না, স্লো যাচ্ছে একটু, না চলছে এমন না যে বন্ধ হয়ে গেছে, চলছে বাট নর্মালি যে স্পিডে যাওয়ার কথা সেই স্পিড আমি পাচ্ছি না। তো আমি বারবার ইঞ্জিনের কোনো বাতি জ্বলছে কিনা বা কোনো রকম কোনো ইন্ডিকেশন দিচ্ছে কিনা গাড়িতে আমি বারবার খোঁজার চেষ্টা করছি, তো দেখলাম যে না গাড়ির প্রবলেম নেই, অটো গিয়ার গাড়ি ছিল তো ম্যানু মানে গিয়ারে কোনো ট্রান্সমিশনের সমস্যা হওয়ার কথা না। তো আমি সিগারেট ছিল আমার, আমি সিগারেটটা 2 সিটের মাঝখানে ড্রাইভিং সিট এবং 5 সিটের মাঝখানে ছিল সিগারেট প্যাকেটটা, তো এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরা এবং আরেক হাতে সিগারেট প্যাকেটটা খুঁজছিলাম। আর বাই দ্যাট টাইম অলরেডি আপনার মাগরিবের আজান হয়ে গেছে এবং নামাজের আজানের 5-7 মিনিট পার হয়ে গেছে, তো আমি সিগারেট ধরাবো সেই সময় সিগারেট খোঁজার জন্য বাহার দিকে খুঁজছি, তো মাঝে মাঝে নিচের দিকে তাকাচ্ছি এবং সামনে তাকাচ্ছি, গাড়িটা যেহেতু চলছে একটু জোরেই চালানোর চেষ্টা করছিলাম সময় কভার করার জন্য। তো সিগারেটটা মুখে নিয়ে আমি যখন লাইট আপনার গাড়ি যে লাইটারটা থাকে আর কি, তো লাইটারটা হিটারটা দিলাম আর কি, হিটারটা আমি প্রেস করাতে একটু সময় লাগে গরম হতে, তো আমি কি মনে করি জানি লুকিং গ্লাস তাকালাম, দ্য মোমেন্ট আই লুক এট দ্য লুকিং গ্লাস আমি কিছুই না, আমি আবার সামনে তাকালাম, উইদিন এ স্প্লিট সেকেন্ড আমার কাছে মনে হলো আমি কি কিছু দেখলাম, তো মুখে আমার সিগারেট ছিল, সিগারেটটা পড়ে গেল, তা আমি আবার তাকালাম, তাকে আমি যা দেখলাম একটা মধ্যবয়সী একটা মেয়ে, তার চুলগুলো ছাড়া দুপাশ দিয়ে লম্বা চুল, কোনো বিকৃত চেহারা না বা তার চোখের চাহনি এত ভয়ঙ্কর ছিল ওই মুহূর্তে। আমি আমার আমি এখনো খেয়াল আছে গাড়িতে কোনোভাবেই 80-90 নিচে না, ইট ওয়াজ এ 3500 সিসি জিপ, তো আমি 80-90 যাচ্ছে এবং তারপরে বলছি গাড়িটা অনেক হেভি ফিল করছিলাম আমি, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি, বাট দ্য মোমেন্ট আই স ইট আমি ফার্স্ট ছিল যে আমি আমার ডান হাতে যে স্টিয়ারিং ধরা ছিল আমার হাত কেঁপে গেছে, এবং আপনি জানেন কাশপুরে ওই রাস্তা ওই রাস্তাটা একটু বাম্পিও, এমন যে খুব স্মুথ একটু বাম্পিও ছিল, হঠাৎ করে আমি দেখলাম যে আমার স্টিয়ারিং লেফটে ঘুরে যাচ্ছে বা সামনের বা দিকের চাকা লেফটের চাকাতে গর্তে বা কিছু একটা পড়াতে সেইটে ঘুরে গেছে এবং আমার হাত নাম হয়ে গেছে, আমি স্টিয়ারিং ধরতে পারছি না কোনো একভাবে, আমি যাই না ভয়ে ওর মাঝে আমি স্টিয়ারিংটিকে ধরলাম, গাড়িটাকে ডানে কাটছি একবার বামে কাটছি, ডানে বামে করতে কিছুটা গাড়িটা কন্ট্রোলে আনাতে আমি আবার লুকিং গ্লাস তাকালাম যে আমি কি আসলে কি দেখছি কিনা, দেন আই স ইভেন মোর মানে আরো ভয়ঙ্কর কিছু দেখলাম, শুধু চোখের চাহনি না এর সাথে এখন একটা বিকৃত হাসি, আমরা যখন মুচকি হাসি বা খুব কাউকে মানে আমি জানি না আমাকে কেউ এক্সপ্লেইন করবো আসল ভাই, মানে তার চাহনি এবং তার হাসি, বাট আমি আবারও বলছি কোনো বাজে চেহারা না যে দেখলে খুব ভাবে নর্মাল একটা মহিলার চেহারা মধ্যবয়সী, বাট আমি একটা জিনিস না এখনো কনফিউজ, শরীরে তার কাপড়টা কি সাদা ছিল না গ্রে ছিল আমি ঠিক জানি না, বাট আই হ্যাভ সিন সাম অনেক রক্ত পড়া থাকলে যে তখন স্টেইন হয় এবং যদি কাপড়টাকে আপনি না ধোন যে স্টেইনটা কিন্তু শুকালে কিন্তু একটা গোল্ডেন টাইপের রাইট রাইট এই ধরনের একটা স্টেইন ছিল তার সারা কাপড়ে, এবং সে এমনও না যে খুব উস্কো খুস্কো চুল তাও না, তা কাপড়টা খুব ভালোভাবেই পরা গায়, বা যতক্ষণে আমি গাড়িটা মানে ব্রেক করে থামাতে সক্ষম হলাম, দ্য ফার্স্ট থিং আই ডিড আমি আমার গেটটা খুলে রাস্তার মাঝখানে নেমে গেলাম, সম্ভবত রাস্তা খালি থাকার জন্য অথবা কোনো অ্যাক্সিডেন্টে পড়িনি। আমি শিওর ইউজুয়ালি কাশপুরের এই রোডটা অনেক বিজি থাকে। নামিয়ে আমি পিছের সিটি তাকালাম, দেখলাম দের ইজ নো বডি, অ্যাবসলিউটলি দের ইজ নো ওয়ান। আমি গাড়িটা ওই অবস্থায় রেখে আমি রাস্তা বে গাড়ি থেকে প্রায় 10-15 ফিট দূরে গিয়ে দাঁড়িয়ে আছি। ভীষণ ভয় পাচ্ছি, অসম্ভব ঘামাচ্ছিলাম। তো ওই মুহূর্তে দেখলাম কিছু মানে পিক আপ ভ্যানের কিছু ড্রাইভার ছিল, ওদেরও সামনে একটু দূরে। যখন আমি গাড়ি থেকে আবার গাড়ির কাছে ফেরত যাই, চাবিটা খুলে ফেললাম। চাবিটা খুলে আমি মোটামুটি দৌড়। তারপরে যখন পিক আপ ভ্যানের ওই যেখানে ওরা ইফতার করছিল, একটা ছোট মানে রাস্তার পাশে একটা দোকানের মতো, ওইখানে যে আমি বললাম ভাই আপনি আমাকে একটু সাহায্য করেন, আমি খুব ভয় পাইছি। তো বললো যে কি হয়েছে ভাই। তো আমি ওদেরকে ঘটনাটা পুরো খুলে বলিনি। তো ওখানকার যে পিক আপের একজন চালক নাকি সে হেল্পার আমি ঠিক জানি না, বাট তার বয়স দেখে মনে হচ্ছে সে চালক, সে আমাকে বলল আপনি পানি খান। পানি খাওয়ার পরে আমি পানি দিলাম, পানি খেলাম, আবার রোজাও রেখেছি, প্রপারলি ইফতারও করতে পারিনি, খুব খারাপ লাগছিল আমি। তখন উনি বললো যে আপনি আপনি কি গাড়িতে চালানোর সময় কিছু দেখছেন, রাস্তাতে কিছু দেখছেন? তা আমি বলছি না আমি রাস্তাতে কিছু দেখিনি। তো বললো যে কি হয়েছে আপনার, আপনি আমাদেরকে খুলে বলেন, কারণ আমরা এই রোডে সবসময় গাড়ি চালাই, তো এই রোডে আপনি আমাদেরকে বললে আপনাকে জিনিসটা মানে বলতে পারবো। তো তখন আমি বললাম যে ভাই আমি এরকম গাড়ি চালাচ্ছিলাম, খুব সংক্ষেপে তাকে বললাম গাড়ি, আমি লুকিং গ্লাসে দেখলাম যে পিছন থেকে আমি কিছুটা মহিলা দেখলাম এরকম, আমি খুব ভয় পেয়ে গেছি এবং গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট করতে যে আমি কোনো মতো বেঁচেছি, এবং গাড়িটা আমার রাস্তার মাঝখানে পার্ক করা, রাস্তার মাঝখানে একদম মানে বড় ট্রাক লেফট দিয়ে ক্রস করতে পারবে না, রাইট দিয়ে ক্রস করতে পারবে না, এখন তো বেশ কিছু চড়াও পড়েছে রাস্তা, আগে এতটা চড়াও ছিল না। তো তখন আমাকে বললো যে তার বয়স অ্যাবাউট 40-45 হবে বয়স। তো উনি আমাকে বললো যে ভাই আমি এখানকার এই রাস্তায় সবসময় গাড়ি চালাই, রাত দিন আমার আমি খ্যাপ মারি ট্রাকের, তো আমরা এরকম অনেক কিছু দেখি। তো এটা কিছু না ভাই, এখানে মাঝে মাঝে হয় কি রাস্তাতে আপনার ক্রসিং এর সময় লোকজন মারা যায়, তো মা এরকম অনেক কিছু দেখা যায়, এটা 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 আসলে কোনো ক্ষতি করে না, তবে আপনি ভাগ্য ভালো যে আপনি গাড়িটাকে কন্ট্রোল হারান নাই, এরকম মাঝে মাঝে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এখানে। তো আমি তখন আমাকে বললো যে আপনি কাজ করেন, আমার তো ট্রাক আছে, আপনি আমাদের সাথে একটু বসেন। তো আমি বললাম যে ভাই রাস্তা গাড়িটা মানে রাস্তার মাঝখানে। তা আমি ওনাকে চাবিটা দিলাম, ভাই আমাকে একটু প্রথম উপরটা আপনি করেন, গাড়িটাকে একটু পাশে পার্ক করে দেন। তো ওই ভদ্রলোক আমার গাড়িটা পার্ক করলো, পার্ক করে উনি ইফতার করার পর আমি ওনাকে বললাম যে ভাই আমি কিছু টাকাও তাকে দিলাম, বললাম যে আপনি আমাকে আমি আমি গাড়িটার স্টেয়িংতে বসতে পারবো না, আপনি বসেন, আমি গাড়ির পাশের সিটে বসছি, আমাকে ওখান থেকে গাড়িটা চালিয়ে এসে আপনার বঙ্গভবন যে মোড়টা ওই পর্যন্ত উনি নিয়ে এসে দিল। তখন অনেক গাড়ি রাস্তায়, তো তার ভ্যানটা বোধহয় আরেকজন তার হেল্পার বা যে ছিল ও চালাচ্ছিল। তো ভদ্রলোক টাকা টাকা কিছু নিলেন না, তা আমি জোর করে ওনাকে দিলাম। বাট আমি ওই এক্সপিরিয়েন্সটা আমি ওই চেহারাটা এখনো যদি হঠাৎ করে যখন একা একা গাড়ি চালাই আমার খেয়াল পড়লে খেয়াল পড়ে, এবং আমি কিছু ফেস থাকে বা কিছু মেমোরি থাকে যেটা কখনো আপনি ভুলতে পারেন না। Maybe it was for a split second.
সবার প্রতিক্রিয়া করা উচিত যে রিয়ার ভিউ মিররটা এমন ভাবে রাখা উচিত যে একদম বাইরে দেখা যাবে, মানে সিটটিট দেখা যাবে না এরকম। আমি মোটামুটি প্রতিক্রিয়া করে ফেলেছি।
না আমি আমি সব আপনাকে বলবো ভাই, নেক্সট টাইম যখন গাড়ি চালাবেন প্লিজ গাড়িটা সিট যেটা না দেখা যায় এইভাবেই
লুকিয়ে রাখবেন। একদম 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 সেটাই আমার আমি মানে মোটামুটি কনভিন্সড এটাতে যে এটা। যাই হোক, আমাদের একটা ছোট বিরতিতে যেতে হবে, আমি যেটা যেরকম বলেছিলাম, বিরতির পরে আবারও ফিরে আসছি। তো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময় ভিডিও ফুর্তি, ঘুরতে সময় রাত 12:51। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং যারা শুনছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা আমাদের SMS পাঠাচ্ছেন তাদেরকে নিয়মটি বলে দেই, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বার। যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti-তে। এবং সেই সাথে যারা ইমেইল করতে চান তারা ইমেইল করুন আমাদেরকে, ঘটনা পাঠিয়ে দিন ভূত FM@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমরা চলেছি আবার রাসেল ভাইয়ের কাছে তার শেষ ঘটনাটি শুনতে।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে ঘটনাটা বলবো তা আমার সাথে না, আমার ইমিডিয়েট ছোট ভাই রিফাত ওর নাম, ওর সাথে হয়ে যাওয়া একটা ঘটনা। আমাদের বাসাতেই ঘটনাটা ঘটে। তো যেটা হয়েছিল যে ও যে রুমটাতে থাকে সেটা হচ্ছে আমাদের বাসার ফ্রন্টের রুমটা। তো ওর জানালাটা শুধু অ্যালুমিনিয়াম উইন্ডো, বেশ বড় অ্যালুমিনিয়াম উইন্ডো, তার পুরো এন্টায়ার ফ্রন্ট রোতে মানে সাইডে। তো ওর কোনো গ্রিল নেই। তো ইউজুয়ালি ও যেটা করে যে রাতের বেলা একটু দেরি করে সবাই আমরা খাই একটু দেরি করে, তো খাওয়ার পরে সে রুমে গেছে। তো রুমে বসে বোধ হয় সে কিছু করছিল, আমি ঠিক জানি না। তো সে পরবর্তীতে ও যা ঘটেছে যেটা আমাদেরকে বলেছে সেটা এরকম ছিল যে ও রুমে যাওয়ার পরে ও ফোনে কথা বলছিল কারোর সাথে। তো ফোনে কথা বলতে বলতে সে গরম লাগছে, তো এসি ছাড়লো, এসিতে দেখে ঠান্ডা হচ্ছে না। তো মনে করলো যে ওর রুমটা দিনের বেলা তো এত রোদের তাপে অনেক গরম হয়, তো বলো যে আমি জানালাটা একটু খুলি, খুলে দিলে হয়তো বা ভিতরে গরম বাতাসটা বের হয়ে গেলে এসি তাতে ঠান্ডা হবে। তো ফোনে কথা বলতে বলতে সেই কাজগুলো করছে। তো সে যেহেতু ওই রুমে থেকে অভ্যাস, এত কয়টা ভয়ও সে পায় না। জানালাটা খুললো, কয়েক মিনিটের ফ্যানটা জোরে বাড়িয়ে দিল যাতে গরম হাওয়াটা বের হয়ে যায়। তো বাইরে এটা করার পরে সে যখন উইন্ডোটা অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডোটা লক করলো, লক করার পরে সে দেখলো যে সে ফোনে কথা বলছে। তো বাহিরে তো অন্ধকার, ভিতরে যদি আপনি লাইটের মাঝে যদি আপনি কোনো জানালার সামনে দাঁড়ান, আপনি দেখবেন যে জানালার মধ্যে আপনার প্রতি ছবি দেখা যাবে, আপনার ছায়া দেখা যাবে। তো সে কথা বলতে বলতে যখন হেঁটে চলে যাচ্ছে, তার ব্লাইন্ডস অ্যালুমিনিয়াম পর্দা যখন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, তখন সে হঠাৎ করে সে রিয়েলাইজ করলো, আচ্ছা আমি, সে ফোনে কথা বলছে তো অন্যমনস্ক আছে। তো সে হঠাৎ করে তার মনে খটকা লাগলো যে আমি কি কিছু দেখলাম নাকি আমার ছায়াটা কি ঠিক, কিছু একটা তার খটকা লাগলো। তখন সে দেখলো, সে চিন্তা করলো যে সে ফোনটা রেখে, যে ছেলে ফোনে ফোনটা রেখে, সে আবার পর্দাটাকে খুললো। খোলার পরে সে দেখলো না কিছু নেই, তার ছায়াটাই আছে। তো সে মোটামুটি জানালার কাছে যে খুব বাইরে হাত দিয়ে দেখাচ্ছে বাইরে থেকে কিছু কিছু দেখলো কিন্তু। তো যখন সে দেখে দেখে কিছু পেল না, সে আবার ব্যাক করে যাচ্ছে। তো এবার ব্যাক করে যাওয়ার সময় সে দু কদম পিছে যেয়েই সে দাঁড়িয়ে পড়লো। সে যেটা দেখলো যে তার ছায়া, আপনি আপনার মুভমেন্টের সাথে তার ছায়াটাও মুভ করবে, বাট তার ছায়া যেটা রিফ্লেকশন যেটা গ্লাসে আছে সেটা মুভ করছে না। সে কিছুটা ভয় পেয়ে আবার আরো যখন পিছিয়ে যাচ্ছে, সে দেখছে সে ছায়াটা হাসছে। আপনি একটু একটু ভেবে দেখবেন কতটুকু ভয় লাগতে পারে যে আপনি দেখছেন যে ছায়াটা হাসছে। তো সে এটা দেখার পরে স্বভাবতই সে মানে প্রচন্ড ভয় পায় এবং সে রুম থেকে বের হয়ে আসে। এবং বাবা মা আমাদের সবাই বলার পরে আমরা সবাই রুমে যেয়ে দেখলাম যে না, এরকম কিছু নাই। এরপর সে রুমটা থাকতেও পারিনি। ছোট একটা ঘটনা রাসেল ভাই, বাট আমার কাছে মনে হয়েছে অনেক ভয়ঙ্কর ছিল ব্যাপারটা।
আসিফ ভাই আপনার কি কিছু আছে ঘটনা? একটা ছোট একটা ঘটনা আমরা শুনে ফেলি এবং আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন এবং এরপরে আবার নতুন অতিথি আসবে, বুঝতেই পারছেন। সুতরাং এটা হচ্ছে লাস্ট ঘটনা। আপনার নামটা আরেকবার প্লিজ একটু বলবেন।
আমারও খুবই ছোট ঘটনা, এটা বেসিক্যালি আমার শোনা একটা কথা, শোনা মানে আমার পরিচিত এক বড় ভাই, উনি দেশে বাড়ি সিলেক্ট, নানি বাড়িও সিলেক্ট। তো লেটস কাট ইট শর্ট, সেটা হচ্ছে গিয়ে উনি বেসিক্যালি ওনার নানি বাসায় একবার, উনি লন্ডনে থাকে, তো উনি লন্ডন থেকে আসছে, এসে উনি নানির বাসায় একটা বিয়ের প্রোগ্রাম ছিল, তো উনি ওইখানে গিয়েছে। তো উনি যেটা বললো আমাকে সেটা হচ্ছে ওনার নানির বাসাটা হচ্ছে একদম বর্ডার এরিয়া, মানে একদম বর্ডার এরিয়া মানে ওইখানে ইলেকট্রিসিটিও নাই, এরকম মানে ওই পারে ইন্ডিয়া এই পাশে নানির বাসা, তো একদম মানে খুব ইয়ে। তো ওই নানির বাসায় গিয়ে বিয়ে বাড়ি, যেহেতু সব চাচা টাচা সবাই এভরিওয়ান ওয়াজ সরি মামা টামা এভরিওয়ান ওয়াজ দেয়, তো ওনারা খুব এনজয় করছেন, লন্ডন থেকে আসছে, খুব গল্প টল্প চলছে। তো গল্প টল্প করে একটা পর্যায়ে রাত হয়ে গেছিল, টাইম নেই না আমি, দুটা তিনটা যখনই হয়েছে, তো যাই হোক রাত হয়ে যাওয়া, এভরিওয়ান ওয়েন্ট টু স্লিপ। তো সবাই যখন বিয়ে বাড়ি, তো সবাই সবার মতো রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছে। তো উনি একটা পর্যায়ে বুঝতে পারলো যে উনি যে কোন রুমে শুবে এটা কেউ বলতে ভুলে গেছে তাকে। তো উনি স্বাভাবিক যে কারে বল কি জিজ্ঞেস করুন, লাস্টে একটা রুম ছিল, রুমে গিয়ে শুয়ে পড়েছে। যাই হোক, সে শুয়ে ঘুমিয়েছে ঘুম থেকে, হঠাৎ সে রাতের বেলায় তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর যেটা হয় যে সে ঘুমে ভাঙে যে উনি কিছু আওয়াজ শুনতে থাকে, তো আওয়াজটা শুনে ওনার ঘুম ভাঙে। তো উনি তাকায় তাকে বলে কে, অন্ধকার রুম একদম, ইলেকট্রিসিটিও নাই। তো উনি বলে কে, কেউ আসছে? তো এরকম বলায় দেখে যে না, কোনো আওয়াজ টাওয়াজ নাই কিছু না। তো সে আবার শুয়ে পড়ে। নেক্সট টাইম উনি যখন ঘুমাতে থাকে, এমন টাইমে তার ঘুম ভাঙে, কিন্তু আগে উনি এক্স্যাক্টলি ঘুমে চলে যায় নাই। তো এর মাঝখানে তার ঘুম ভাঙে, এবার আওয়াজ হাঁটার আওয়াজে না, এবার একটা হাসির আওয়াজে। তো উনি স্বাভাবিক প্রচন্ড ভয় পেয়ে যায় যে রাতের বেলা এরকম কে হাসতেছে, এবং খুব আস্তে আর কি একটা হাসির আওয়াজ, কিন্তু যে মিচকি হাসি যেটা, এরকম একটা আগে এরকম একটা ভিকট ধরনের হাসির আওয়াজ। তো সে এটা শুনে খুব ভয় পায়, ভয় পেয়ে সে মাথা গিয়ে কম্বলের ভিতরে ঢুকে সে চিৎকার দিয়ে বলতে থাকে, এই চল কে কে কে, কোনো রেসপন্স থাকে না। এবং তখন দেখা যায় যে হাসি এবং হাঁটার আওয়াজটা খুব বেশি বেড়ে গেছে, এবং উনি ফিল করতে থাকে যে ওনার কাছাকাছি কেউ আসছে। তো আসার পর সে দোয়া পড়া শুরু করে, এবং দোয়া যখন পড়া শুরু করে, তার সাথে যেটা হয় যে তার খাট নাড়ানো শুরু করে খুব জোরে। তো খাট নাড়ানো অবশ্যই সে আরও দোয়া পড়া শুরু করে, এবং নেক্সট টাইম যেটা হয় যে তার খাট নাড়ানো বন্ধ হয়ে যায়। তো তারপর সে একটু রিল্যাক্স ফিল করে, বা তারপর যেটা হয় তার কপালের মধ্যে টোকা দেওয়া শুরু হয়, এবং তার কপালে যখন টোকা দেয় সে তখন মোটামুটি আর কি, উনি আমাকে বলেছিল যে দেখো, আমার তখন মনে ছিল যে আমি মারা যাবো আর কি, কনফার্ম আমি মারা যাবো, এটার কোনো মিস নাই। তো আমি যখন চিন্তা করেছি আমি যদি মারাই যাই তো আর কি, যেটা লাস্ট রিপাল যেটা থাকে মানুষের, যে আমি উঠে দৌড় দিই, বাকি এখন মরবো বাঁচবো পরেরটা
পরে দেখা যাবে।
তো উনি জাস্ট উঠে একটা দৌড় দেয়, এবং দৌড় দিয়ে উনি বাইরে, উনি জানে না গেট খুলেছে না ওখানেই বাড়ি খেয়েছে না কি হয়েছে, সে ওইখানে হি হ্যাজ নো মেমোরি। তো লাস্ট যেটা পরে জানা যায় যে উনি যখন সেন্স আসে, ওনার প্রচন্ড জ্বর, তিন দিন সেন্সলেস ছিল, এবং তাকে মোটামুটি চিটং সিলেট শহরে নিয়ে আসা হয়। ওখানে তার সেন্স আসে, এবং সে জানে যে তার নানা সবাইকে বকাবকি করে শেষ, বিয়ের নাকি বিয়েটা নামকা বাস্তে বিয়ে হয়েছে, কারণ ওকে নিয়ে এত কনসার্ন হয়ে গেছে সবাই। সো বেসিক যেটা হয়েছিল যে ওদের বাসাটার মধ্যে সব রুমের মধ্যে ওই রুমটায় কাউ থাকার কথা না, ওই রুমটা পুরো অ্যাবান্ডেন্ট, ওখানে ওখানে এরকম ডিস্টারবেন্স থাকে দেখেই কাউকে আর কি রাখে না, কিন্তু এই ইনফরমেশনটা ওনার জানা ছিল না।
আচ্ছা,
তো উনি ভুলবশত ওই রুমে থাকায় ওনার সাথে এইরকম একটা ঘটনা হয়ে যায়।
ওকে ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমাদের একটা অডিও ফাইল আছে, সেটা আমরা শুনবো, এবং এর মাঝখানে আমরা আমাদের নতুন অতিথিকে নিয়ে আসবো, যারা আছেন বাকি অতিথিরা। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, এবং আমরা ফিরে আসছি জাস্ট একটু পরেই। সো স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Haunted by Airtel.
Hello listeners, assalamu alaikum. আমি সাভার থেকে বলছি, আমার নাম রিদিতা। আসলে এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটে গেছে, এটা 2010 ঘটনা। আমি তখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম আর কি। তো ঘটনাটা বলার আগে আমার বাসার একটা বর্ণনা দিয়ে নিই। ওই সময়টাতে আমি আমার নানা বাড়িতে থাকতাম। তো তখন আমার নানা বাড়িটা একটু পুরনো আমলের, আমার আম্মুর দাদার বানানো ছিল বাড়িটা। তো বাড়িটা এল শেপের বাড়ি, দোতলা। তো দোতলা পুরোটাই আপনার ড্রয়িং অ্যান্ড বেডরুম, কোনো বাথরুম রান্নাঘর কোনো কিছুই মেইন বিল্ডিং এর সাথে অ্যাটাচড ছিল না। তো সামনে অনেক বড় উঠান ছিল। তো ওই উঠানের এক সাইডে চারটা রান্নাঘর এবং অপোজিট সাইডে চারটা বাথরুম একসাথে। তো উঠানে অনেক বড় বড় আম গাছ আছে, এবং তখন থেকে এখন পর্যন্ত আমার নানা বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। মানে বাড়িটা হচ্ছে এক সাইডে হসপিটাল, থানা, পোস্ট অফিস, এইসব সব অফিসিয়াল সব বিল্ডিং, কিন্তু আসলে কেউ থাকে না ওখানে। তো একটা সময় যখন আমরা ছোট ছিলাম, তখন দেখেছি যে এলাকাটা কেমন, কোনো দোকানপাট ছিল না, শুধু এই বিল্ডিং গুলোই ছিল আর অফিস টফিস ছিল আর কি। তো এখন অনেক দোকানপাট হয়েছে, লোকালয়টা একটু বেড়েছে, তো অতটা ভয় লাগে না আর কি। বাট তারপরও কিছু কিছু প্রবলেম বাসায় আছে। তো আমি ওই সময়টাতে আমার হিউজ টাইম, আমার কোনো কাজ টাজ নেই। তো মেইন ঘটনায় চলে আসি আমি এখন। তখন হচ্ছে যে আমরা দোতলায় থাকতাম একটা কর্নারে। তো যেহেতু উপরে কোনো ওয়াশরুম নেই, সো ওয়াশরুমের জন্য সবাইকে নিচেই আসতে হতো। তখন আমি রাত জেগে গল্পের বই পড়তাম, আমার আবার গল্পের বই পড়ার একটা অনেক নেশা আছে আর কি। তো গল্পের বই পড়তাম, রাতে 2-3টার দিকে ঘুমাতাম আর কি। আমাকে আমার নানুরা অনেক বারণ করতো যে এত রাতে নিচে নেমে এত দূরে ওয়াশরুমে যাওয়া ঠিক না, কারণ কখন কি হয়, শুধু তো জিন ভূতের বা এ ধরনের কোনো ব্যাপার না, আরো অনেক রকম প্রবলেমই হতে পারে। কারণ অত দূর থেকে ডাকলে রাতের বেলা শুনতে পাওয়ার কথা না, দরজা লাগানো থাকবে, আমি শুনতাম না। আমার অ্যাকচুয়ালি কোনো কিছুতে ভয় লাগতো না, আমি আমার মতো রাতের বেলা 2-3টার সময় যেতাম। তো সেদিন ছিল বুধবার মেবি, তো সময়টা ছিল জানুয়ারির শেষ দিকে, তখন মোটামুটি ঠান্ডা, ভালোই ঠান্ডা, 2010-এর কাহিনী আর কি এটা। আমি যথারীতি গল্পের বই পড়ছি, পড়লাম, তারপর একটু ফেসবুকে গেলাম, একটু ঘুরে ফিরে এসে তখন আমি চিন্তা করলাম যে না, আমি এখন ঘুমিয়ে পড়বো, দেন আমি নিচে গেলাম হাত মুখ ধোয়ার জন্য। তো তখন আমি সবসময় ওই ছোটোবেলা থেকেই আমি পায়ে নূপুর পরি, তো সেই নূপুরটা আবার বাচ্চাদের নূপুরের মতনই নূপুর ছিল, অনেক শব্দ হতো হাঁটলে। তো আমি আসছি, এসে আমি সুন্দর মতো হেঁটে হেঁটে যাচ্ছি, তো একটা সময় গিয়ে মনে হলো যে আওয়াজটা কেন যেন একটু অন্যরকম লাগছে, নূপুরের আওয়াজটা। তো আমার নূপুরের আওয়াজ সাধারণত তো আমি ছোটোবেলা থেকেই পড়ি, যেহেতু তো আওয়াজটা তো আমি চিনি, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে না, এটা শুধু নূপুরের আওয়াজ না, এটার সাথে ঘুঙুরের আওয়াজ হচ্ছে। তো আমি করলাম কি, 2-3 পা এগিয়ে গিয়ে উঠানের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখি যে আমি দাঁড়িয়েছি, তো নূপুরের তো শব্দ হওয়ার কথা না, কিন্তু স্টিল তখনও শব্দ হচ্ছে, এবং সেটা অ্যাকচুয়ালি নূপুরের না, ঘুঙুরের। কেউ হেঁটে হেঁটে আসছে, একটু দৌড়ের মতো করে একটু আগিয়ে আসছে, এরকম একটা শব্দ। তো আমি তখন তো ভয় পেতে শুরু করলাম যে কি ব্যাপার। আমি আবার আমার পায়ের দিকে তাকালাম যে শব্দ, আমি যেহেতু নড়ছি না, শব্দ তো হবে না, আর তারপরও পায়ের দিকে তাকালাম। তারপর আমি চোখ বন্ধ করে সোজা হেঁটে চলে গেলাম ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের ভিতরে ঢোকার পরে আমি পুরো চোখে মুখে পানি দিয়ে চিন্তা করলাম যে কি করবো, কারণ আমি মোবাইলও নিয়ে আসিনি যে এখান থেকে ফোন করে কাউকে বলবো যে তুমি একটু বের হও, আমার মামাদেরকে বলবো বা আমার আম্মুকে বলবো যে তুমি একটু বের হও, কিন্তু আমি কি করবো, এখান থেকে একটু চিৎকার করে ডাকিও, কেউ শুনতে পাবে না। এখন অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম, প্রায় 10 মিনিট আমি ওয়াশরুমে হাত মুখ ধুয়ে আমি যত দৌড়াদৌড়ি পারি আমি সব পড়লাম, পরে আমি দরজা খুললাম। মানে আমার মনের ভিতরে এটাই শুধু ভয় হচ্ছিল যে দরজা খুলে যদি দেখি যে কেউ সামনে দাঁড়িয়ে আছে, তো দেন আমি কি করব। তো তারপরে যাই হোক, আল্লাহর নাম নিয়ে দরজা খুললাম, খুলে দেখি যে না, কেউ নেই। তো তখন আমি জাস্ট বের হয়ে একটু যখন 1-2 পা আগিয়েছি, ঠিক ওই সময় আমার সেম শব্দ। তখন আমি আর সহ্য করতে পারলাম না, আমি স্ট্রেট একটা দৌড় দিয়ে একদম সোজা দোতলায় গিয়ে আমার রুমের সামনে, আমার মামার রুমের সামনে গিয়ে মামাকে ডাক দিলাম। তখন মামাকে এমন ভাবে ডাকা ডাকতে, শুধু মামা না, আমার পাশের ঘর থেকে আমার নানু, আমার 2 মামা, তারপর আমার ভাইয়া, নিচ থেকে আমার আম্মু, সবাই বের হয়ে এসছে। বের হয়ে আসার পরে জিজ্ঞেস করছে যে কি হয়েছে কি হয়েছে। তখন আমি জাস্ট কিছু বলতে পারছিলাম না, খালি হাত দিয়ে উঠানের দিকে দেখিয়ে দিলাম। যে তখন সবাই তাকিয়ে দেখলো যে উঠানের মাঝে পুরো উঠানটা মানে পানি দিয়ে, মাত্র পানি ফেললে মাটিতে যেরকম কাদা কাদা হয়ে ভিজে যায় আর কি, ঠিক ওই রকম করে আমি যে রাস্তায় এসেছি সে রাস্তায় একটা মানে ওই জায়গাটুকুতে পানি ছড়া, এবং তার মধ্যে স্পষ্ট পায়ের ছাপ, এবং আমার পা অনেক বড়, আমার পায়ে আর অন্য সবার পায়ের চেয়ে একটু অন্যরকম, একটু চওড়া, তো আমার পায়ের ছাপ না ওটা, ওটা অন্য কারো পায়ের ছাপ ছিল, খুবই মানে একটা সুন্দর মিডিয়াম সাইজের পায়ের ছাপ। তো তারপর থেকে আর কি আমি আর নূপুর পড়ি না। আমাকে আমি তারপরে আমার 4 দিন অনেক জ্বর ছিল, বিশাল জ্বর ছিল, আমি সেই জ্বরের কারণে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি। তো তারপরে জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পর আর কি আমাকে কবিরাজ দেখানো হয়, তো ওনার ট্রিটমেন্টেই পরে আমি সুস্থ হয়ে যাই। তারপরে উনি আমাকে যেটা বলেন যে নূপুরটাতেই আমার কোনো একটা প্রবলেম হবে বা হয়েছে নূপুরের শব্দের কারণেই, তো উনি আমাকে বললো যে তুমি আর এরপর ফার্দার রাত 10টার পর আর কখনো নিচে নামবে না একা, আর নূপুরগুলো তুমি এই বাসাতে ব্যবহার করবা না। তো তারপরে আমি ওই দিন ওনার কথা শুনে নূপুর খুলে রাখলাম, এবং আমি আর তারপর থেকে আর 10টার পরে ওই বাসায় আর নিচে নামিনি। তারপর আমরা আমাদের বাসায় চলে আসি, এখন আর বাইরে যেতে হয় না। বাট এখনো নানা বাসায় গেলে আমি কখনো আমি আর রাত 10টার পরে বাসায় মানে ঘর থেকে বের হই না, যত প্রবলেমই হোক আমি তাও 10টার মধ্যেই চেষ্টা করি ঘুমিয়ে পড়তে। আসল ভাই এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সবাই।
শুনছেন রেডিও ফুটি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM।
শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি ঘড়িতে, সময় রাত 1:12। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা নতুন এই মুহূর্তে আমাদের সাথে এসে জয়েন করেছেন। আজকের এপিসোড যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, যেটা মাসুম এখন প্লে করছে, তাহলে আপনাকে যেটা করতে হবে ভূত এফএম টিউন কোড মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125। এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে 92125 এবং SMSটি সেন্ড করতে হবে 3123 নাম্বারে। ব্যাস এই এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি ঘটনায়, এবং তার আগে আরও একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে ফেলতে চাই, আর সেটি হচ্ছে রেডিও ফুর্তির আপনাদের পাঠানো সেরা ঘটনাগুলো নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইটির নাম হচ্ছে ভূত এফএম এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু এখন এই বইটি পাওয়া যাচ্ছে। এবং আপনি ঘরে বসে যদি পেতে চান, যদি মনে করেন যে ঘরে বসে হাতে হাতে বইটি নেবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে www.rokomari.com এই অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনি অর্ডার করুন। এবং অর্ডার করার পরে আপনি দেখবেন যে বইটি আপনার হাতেই পৌঁছে গেছে। আর সেই সাথে আরও জানিয়ে দিতে চাই যে আমাদের সাথে এখন যারা জয়েন করেছেন তারা নতুন অতিথি, এবং আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন আমি আপনার নামটা আপা একটু জানতে চাইবো, আপনার নামটা একটু প্লিজ বলবেন।
ধন্যবাদ আপনাকে। আমার নাম হচ্ছে মিশু মারমা, আমি রাঙ্গামাটি থেকে
এসেছেন। মিশু মারমা আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন এবং তার কাছে বেশ মানে ভয়াবহ কিছু ঘটনা রয়েছে। আমি বলছিলাম যে রাত যত বাড়বে ঘটনার ভয়াবহতা তত বেশি বাড়বে, এবং আমরা এখন শুনবো মিশু মারমার কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া বা তার শোনা যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো।
জি ধন্যবাদ। আমি আজকে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির ঘটনা। আমার ননসের তিন মেয়ের মধ্যে বড় মেয়ে যেটা মারা গেছে তাকে নিয়ে আমি কিছু বলতে চাই। ঘটনা হচ্ছে ওটা 1995 সালে, আমার এখনো মনে আছে। ওটা সন্ধ্যাবেলার ওইদিকে মানে আমার ননস মানে খবর দিল যে তার মেয়ে মারা গেছে, তো মানে বিষ খেয়ে মারা গেছে ঘটনা। তো আমরা সবাই গেলাম দেখতে, গেলাম তো ওখানে দেখা যায় আপনার অনেকেই মানে বলা বলি করতেছে তো কিভাবে মারা গেছে কিভাবে মারা গেছে। তো এটা থানে গিয়ে ইয়ে করলো, জানালো যে কিভাবে কি করতে হবে এটা। তারপর মানে বিষ খেলো, এটা রাখা সম্ভব না, থানা থেকে বললো যে ওটা দাফন করতে হবে আজকের মধ্যে। তো সবাই ইয়ে করলো, তো আমরা তো দেখে চলে আসছি, লাস্ট দিকে আমরা চলে আসছি আমার শাশুড়ির সাথে আমরা চলে আসছি। আমার হাজবেন্ড ছিল ওখানে, তারপর আমার হাজবেন্ড আর অনেকেই ছিল ওখানে, আমার ননসের জামাই হাজবেন্ডও ছিল। তো ওনারা চলে গেছে মানে দাফন করবে এই। তারপরে যাওয়ার সময় মানে অনেক মানে ছোট ছোট সরা নদী বলে ওটা, ওটা পার হতে হয়, তারপরে আবার জমিনের মাঝখানে যেতে হয় অনেক অনেক পথ যেতে হয়, মানে শ্মশান হচ্ছে আপনার গ্রামের থেকে অনেক দূরে, আমাদের শ্মশান মানে গ্রামে মাঝখানে না, অনেক দূরে এটা। তারপরে আপনার এইভাবে যেতে হয়, একটু রাত হয়ে গেছে প্রায় আটটা এরকম হবে, মানে যেতে যেতে আপনার ইয়ে করতে মানে ইয়ে করতে হয়। তারপরে আপনার মানে পৌঁছানোর আগে একটা একটু বড় ধরনের একটা সাধারণ নদী আছে, ওটা ওটা পার হবে, পার হয়ে আপনার তারপরে শ্মশান। তারপরে ওটা পার হওয়ার সময় যে নদী পার হবে, সবাই নদীতে নামছে, তখন লাশ নিয়ে তারপরে নামার পথে আপনার দেখা যায় মানে নামতে পারতেছে না, মানে যেতে পারতেছে না, ওই পারে যাবে যেতে পারতেছে না, তখন দেখা গেল আপনার সবাই কি ব্যাপার আজকে মানে যেতে পারতেছে না কেন আমরা এরকম। তো সবাই হাতে কিন্তু আবার এ ছিল, মশাল ছিল, বাঁশের মশাল ছিল, ওখানে ইলেকট্রিক নাই, কারেন্ট নাই রাত্রে। তারপরে আপনার মাঝখানে যখন পৌঁছালো যে কেন আমরা যেতে পারতেছি না, ওই পারে যেতে পারতেছি না কেন, এটা মানে সবাই বলতেছে যে কি ব্যাপার আজকে এরকম হচ্ছে কেন আমাদের। তো এইভাবে বলার পর সামনে দুইজন লোক ছিল মশাল নিয়ে,
মানে যেতে পারছো না, বাধাটা কিসের ছিল? হ্যাঁ,
বাধাটা হচ্ছে আপনার দুইজন লোক, দুইজন লোক ওই পারে, একজন লোক প্রথমে দেখা গেল একজন লোক দাঁড়ায় রয়েছে এখানে ওই পারে। তো ওনাকে দেখে এই পারে যারা ছিল ওরা বলতেছে যে ভাই আপনি একটু আসেন, আমরা যেতে পারতেছি না, আমরা ওই পারে একটু লাশ নিয়ে যাইতে পারতেছি না আমরা, কেন মানে আপনি একটু আমাদেরকে সাহায্য করেন, আসেন। তো লোকটা কিছু বলল না, দাঁড়ায় রয়েছে, সে মানে দাঁড়ায় রইল যে ওখানেই, কিছু বলতেছে না, আসছেও না। তারপরে আবার ওনারা আবার যেতে চাচ্ছে, খুব মানে চাচ্ছে যেতে কিন্তু যাইতে পারতেছে না এরা। তারপরে এরা তারপর আবার আবার তাকালো যে ভাই একটু আসেন। তারপরে কিছুক্ষণ এক সেকেন্ডও হবে না, তার পাশে আরেকজন দাঁড়ানো ছিল, আরেকজন মানে ওরই মতো,
মানে প্রথমে একজন লোক দাঁড়িয়ে ছিল, তারপরে দুজন হয়ে গেল,
তারপর দুজন হয়ে গেল, মানে হুবহু ওনারই মতো দেখতে, মানে স্পষ্ট দেখতে পারতেছে না যে মানে কে লোকটা, কে হতে পারে, চিনতেছে না সে তারা। তারপরে ওরা ডাকলো যে আসেন ভাই একটু আমাদেরকে একটু সাহায্য করেন, আসেন। তো ওরা আসতেছে না, ওরা তো ভয় পেয়ে গেল, কি ব্যাপার, এটা সাধারণ মানুষ হলে যে আসতো সাহায্য করত, তো ওরা আসতেছে না। তো না আসা মানে আসতেছে না দেখে ওরা বলা বলি করতেছে যে কি ব্যাপার ভাই, এদেরকে আমরা ডাকতেছি যে কেন আসে না, আমাদেরকে কেন সাহায্য করতেছে না। বললো তারপরে আরেকজন বলতেছে এটা বোধ হয় আমাদের মানুষ না, বোধ হয় কে, এটা তো আমরা জানতেছি না কি ব্যাপার আজকে।
আচ্ছা, আরেকটা জিনিস অনেকের হচ্ছে ভুল হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আপনি আমাকে আরপর ঘটনাটা বলেছিলেন সেদিন খুব বৃষ্টিও হয়েছিল, যার জন্য খুব খরস্রোতা ছিল সেদিনের, এই
মানে মানে সবসময় যেরকম একটা বৃষ্টি হলে আপনার যে সরার নদী যেভাবে স্রোত থাকতো, সমস্যা ছিল, মানুষ সাধারণত একা মানে স্বাভাবিক ভাবে পার হইতে পারতো না, অনেক গলা পর্যন্ত বা স্রোতের মধ্যে মানে ইয়ে হয়ে যেত, নিয়ে যেত পানি। তারপরে ওই দিন কিন্তু খুব একটা বৃষ্টি হয় নাই তেমন, তারপরে তারপরেও কিন্তু আথর কমরের পর্যন্ত পানি ওই দিন, তো তারপরেও কিন্তু যাওয়া যায় ওখানে, কমরের পর্যন্ত হলেও আপনার যাওয়া যায়। তো দেখা যায় আপনার ওই দিন যেতে পারতেছে না কোনো মতে। তো সবাই যেভাবে ওই দুইটা লোককে দেখলো, যে কাছেও দেখলো যে আসেন একটু, আসেন একটু আমাদেরকে সাহায্য করেন, তো তারপরে এরা আসতেছে না। তো আসতেছে না দেখে আবার এরা জোর করে চলে যাচ্ছে যে না, আমাদেরকে এটা দাফন করতে হবে, এটা শেষ করতে হবে, আমাদের লাশ নিয়ে যেতে হবে। তারপরে এরা করলো কি, হঠাৎ করে আবার দেখলো না, শুনতে পেল যে না তোমরা আসো, এপারে আসো, যে তোমাদেরকে একটু আমি দেখাই, এটা বললো। এটা বলার পর যে কি ব্যাপার, আপনি ভাই আমাদেরকে যে সাহায্য করবেন, তাছাড়া আপনি আমাদেরকে এইভাবে ভয় দেখাতেছেন, বলে না তোমরা আসো আগে, দেখি তোমরা কিভাবে আসো, তোমাদেরকে দেখাবো, এটা বললো। তারপরে যে ওরা যেতে পারতেছে না, তো এমন ভাবে মানে যেতে মানে ওরা জোর করে যাবে, আজকে যেতেও হবে, দাফন করতে হবে এরকম। তারপরে হঠাৎ করে দেখলো যে ওই দুইজন লোক এমন পার মানে ফেলে এমন মানে বড় হয়ে গেছে, ওই দুইজন লোক এমন বড় হয়ে গেছে যে মানে খেয়ে ফেলবে এরকম মানে দেখা যায় ওদেরকে, যে এখনই মানে ধরবে এখনই খেয়ে ফেলবে এরকম অবস্থা। তো ওরা দেখা গেল যে এরকম বড় হয়ে গেছে যে আমাদের এখানে থাকা সম্ভব না, আমরা এখনই আমাদেরকে এখানে থাকলে আমরা আমাদের মরতে হবে বা একটা বড় ধরনের একটা ঘটনা ঘটবে আমাদের। তখন সবাই মিলে যে চলো আমরা আবার আবার ফিরে যাই, এটা আজকে সম্ভব হবে না আমাদের। এটা বলার সাথে সাথে ওই দুইজন লোক পা বড় বড় ফেলে আপনার মানে আসতেছে নাকি, যে মানে ওদেরকে মানে ধাওয়া করতে আসতেছে এমন একটা কিছু মানে। তখন ওরা নদী থেকে তাড়াতাড়ি করে মানে লাশটাকে নদীর ধারে রেখে ওরা সবাই দৌড়, মানে কোথায় কিভাবে যাবে কোথায় মানে কোথায় যাবে এটা কেউ বলতে পারতেছে না, যে আমার প্রাণ নিয়ে আমি আমি যাব মানে দৌড়াইতেছি সবাই এরকম অবস্থা। তারপর আপনার যার যার বাসায় মানে ভয়ে গেল, আবার আমার হাজব্যান্ড আমার ননসের বাড়িতে গেল, যে বলল যে কি ব্যাপার হয়ে গেছে নাকি সব কিছু। তারপরে কিছু জানায় নাই, আমার ননস হয়তো কান্নাকাটি করবে সবাই ইয়ে হয়ে যাবে একটা মানে ইয়ে হবে, এই জন্যে মানে জানায় নাই যে কালকে সকালেই জানাবো, এটা মানে তার ভিতরে রাখলো কথাটা। তারপরে সকালে আবার সবাইকে ডাকলো যে ভোরের ভোর হওয়ার আগে, তারপরে সবাই আবার গেল যে মানে লাশের পাশে গিয়ে দেখে মানে লাশ যেভাবে নিয়ে গেল ওই রকম ছিল না, যেভাবে ছিল যেভাবে নিয়ে গেল ওই রকম ছিল না, একদম বিকৃতি চেহারা।
সেটা হওয়ার কথা না, সেটা
না না না, এটা তো সাধারণ মানুষ ওটা করতে পারবে না। আর ওই রাত্রেবেলা লাশকে এরকম করার কথা না। তারপরে চোখ দুইটা কিন্তু নাই, চোখ নাই, তারপর আর শরীরের মধ্যে এমন মানে কাঁচা রক্তের মানে এখনই মানে যখন দেখলো এই যে এখনই সে মানে কি একটা জানি কেটে ফেললো বা ছিঁড়ে ফেললো এরকম অবস্থা, মানে কাঁচা রক্ত ছিল তার গায়ে লাশের গায়ে এরকম অবস্থা। তারপরে দিন মানে এটা আবার আবার তাকে সুন্দর করে ইয়ে করে নিয়ে আবার শ্মশান নিয়ে গেল ওই দিনেই, তারপরে
তাকে সৎকার করা হলো না। আমরা আমরা আপার কাছে আরো ঘটনা আরেকটা ঘটনা শুনবো। আসলে আপনারা যারা রাঙামাটি বা বান্দরবন এই এলাকাগুলোতে গিয়েছেন তারা দেখেছেন যে তেমন কিন্তু ঘন জনবসতি নেই, এবং অনেক দূর পর পর দেখা যায় যে একটা করে ছোট ছোট গ্রাম, এবং একটা আপা যেটা বলছিলেন যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মানে দেখা যায় যেতে আসতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এবং আপার কাছে আরো একটা ঘটনা রয়েছে, এটা মনে হয় ফাঁসি নিয়ে কেউ একজন মারা গিয়েছিলেন সেই দুর্গম অঞ্চলেই, এবং তাকেও আসলে এই যে আগের যে ঘটনাটা বলছিলেন সেটা অপা বলছিলেন যে আসলে বিষ খাওয়ার পরে তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি, যে অনেক দূরে যেতে হতো হয়তো বাঁচাতে গেলে। তো সেকেন্ড যে ঘটনাটা আপনি ঘটেছেন সেটাও কি রাঙামাটিতেই ঘটেছিল সেকেন্ড ঘটনাটা, যেটা
আমার শ্বশুর বাড়ি ওটাও কাপ্তাই চন্দ্রগোনা।
আচ্ছা আচ্ছা,
ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির একদম পাশেই গ্রামে। তো যে ওই মহিলা মেয়ে হবে 20-22 মতো হবে বয়স, তো উনি এক আত্মীয়ের বাসায় থাকতেন আমাদের আমার শ্বশুর বাড়ির গ্রামে পাশে, তো ওখানে থাকতেন উনি। তো উনি খুব গরিব ঘরের মেয়ে, তো ওই ওই যে বাসায় থাকতো সে বাসায় আবার সে কাজ করে দিত, যে গরু পালতো এরা, গরু চড়াইতো, সে মানে প্রতিদিন ওই কাজটা করতো। তো এক সময় একটা ছেলের সাথে যে রিলেশন হয়ে একটা সম্পর্ক হয়ে ছেলের সাথে ইয়ে ছিল, তো এক সময় ছেলেটা তার বিয়ে হয়ে গেছে, মানে প্রস্তাব মানে তার বাবা মা আবার বিয়ে দিয়ে দিল ছেলেটাকে। তখন সে মেয়েটা কষ্টে দুঃখে ওই দিন ছেলেটা যেদিন বিয়ে হবে সেদিন সেদিন মেয়েটা বিষ খেল। আমার যেখানে বিষ খেলো না ইয়ে হলো আপনার ফাঁসি ইয়ে করলো আর কি,
যেখানে ফাঁসি নিয়েছিল আর কি,
ফাঁসি নিয়েছিল আমার। এটা দেখা যায় আমার শ্বশুর বাড়ির মানে পাশে একটা বাগান ছিল ওইখানে
পাহাড়ের মধ্যে,
পাহাড়ের মধ্যে মানে পাশে ছিল পাহাড়, ওটা বাগান বাগান আর কি ওনাদের। তারপরে আপনার মানে ওই দিনেই মানে সাধারণভাবে স্বাভাবিকভাবে যে প্রতিদিন যেভাবে মেয়েটা আসতো ওই দিন কিন্তু আসে নাই, আর তার সাথে যাওয়ার সকালবেলা যখন যাইতো মহিলা মেয়েটা, তখন ছিল ওই আরেকটা মেয়ে যে যে বাসায় থাকতো, ওই বাসার মানে মেয়ে ছিল, ছোট মেয়ে, সে একটু প্রতিবন্ধী টাইপে। মেয়েটার সাথে ওই মেয়েটা মানে দুইজনে চলে গেল মানে গরু নিয়ে। তারপরে মেয়েটা, ওই ছোট মেয়েটা যে প্রতিবন্ধী মেয়েটা, বলে যে আপা আপনি থাকেন, আমি আমি ভাত খেতে যাই, আপনি থাকেন। তারপরে এইভাবে বলে প্রায় দুইটার দিকে মেয়েটা চলে আসছে। তারপরে ওই যে মেয়েটা, মেয়েটার নাম নাই নাই রয়ে গেছে ওখানে। তারপরে আপনার প্রায় পাঁচটার পর সাধারণত সবাই কাজ করার পর সবাই বাড়িতে চলে আসে সবাই। তো দেখা যায় সাড়ে পাঁচটা ছটা বাজতেছে, মেয়েটা আসতেছে না, গরুগুলো আসতেছে কিন্তু বাসে। তারপরে মেয়েটা আসতেছে না দেখে বাড়ির লোকেরা সবাই খোঁজাখুঁজি করতেছে যে নাই আসে না কেন, কেন আসতেছে না, এত দেরি হচ্ছে কেন আজকে। তারপরে এক একজনকে মানে জিজ্ঞেস করলো যে যে নাই কে দেখছো নাকি, বলে না দেখি নাই। তারপরে এভাবে করতে করতে আপনার মানে খোঁজা শুরু হয়ে গেছে যে কেন আসে না, সন্ধ্যা হয়ে গেছে একটা মেয়ে এভাবে। তারপরে আপনার ওই মেয়েটাকে তার মা, যে যে মহিলা ঘরের মালিক, ওই ওই মহিলা বলল যে যে নাই কার সাথে গেছে। তারপর ওই ছোট মেয়ে বলতেছে মা আমার সাথে গেছে, যে কোথায় গেছে, কোনখানে মানে কোথায় ছিল তোমরা, বলে যে অমুক জায়গায় অমুক বাগানে ছিলাম। আচ্ছা তো দেখাতে পারবি তুই, বলে হ্যাঁ আমি দেখাতে পারবো। তো ওই ছোট মেয়েটাকে নিয়ে চলে গেছে ওখানে, তো বাগান বাগানে বাগানটা দেখাই দিল যে আমরা এখানেই ছিলাম। তারপরে ঠিক আছে মানে ডাকাডাকি শুরু করলো যে নাই নাই তুমি কোথায়, এই চলে আসো, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যেতেছে, এভাবে বলে আসেন আসো চলে আসো এভাবে বলতেছে। তারপরে চুপচাপ মানে সারা শব্দ নাই, এখন সবাই ডাকতেছে, সবাই খুঁজতেছে উপরে উঠে, বাগানে উঠে সবাই খুঁজতেছে কি ব্যাপার, লুকায় আসো কি না, নাই তুমি চলে আসো, তোমাকে ভূতি ধরবে, আসো চলে আসো, এইরকম মানে থাকলে তোমার ক্ষতি হবে, এভাবে বলতেছে। তারপরে হঠাৎ করে ওই মহিলা, যে বাড়ির মালিক মহিলা, আবার দেখলো যে কি ব্যাপার, নাই মানে মানে গাছের সাথে একটা ডালের সাথে তার ওনার সাথে চাপায় মানে ফাঁসি খেল মেয়েটা। তখন মানে হঠাৎ করে দেখলো যে এরকম অবস্থা, আবার একটু সন্ধ্যা হয়ে গেছে এখন, মানে এই অবস্থা দেখে মানে সবাই মানে ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, নাই তো ফাঁসি খাইলো কি ব্যাপার। তো এরকম করে আপনার মানে সবাই কান্নাকাটি করতেছে দেখে, সবাই মানে বলা বলি করতেছে, কান্না করতেছে। আর আশেপাশে মানে পাশে পাহাড়ে আবার আছে আপনার ঘর দুই একটা, বা ওই পাহাড়ে দুই একটা ঘর, ওইখান থেকে লোকজন আবার শুনলো যে কি ব্যাপার, এখান থেকে এই পাহাড় থেকে আবার কেন কান্নাকাটি করতেছে, কি হলো, এভাবে করতে সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আসছে মানে দেখার জন্য কি হলো ঘটনা। তারপর দেখা গেল আর নাই মানে গাছে একটা আম গাছের ডালে সে ফাঁসি খেল তার ওনার সাথে মেয়েটা। তারপরে এভাবে করতে আপনার থানায়, থানা থেকে পুলিশ আসছে, পুলিশ আবার বলল যে অর্ডার দেয় নাই যে এটা মানে কালকেই খুলবে, আগামী কালকেই খুলবে, আজকে খোলার দরকার নাই। তারপর ওইটা ওই লাশ ওইভাবেই গাছের মধ্যে ছিল সারা রাত। তারপর ওখানে আবার কয়েকজন, তিনজন পুলিশ ছিল আর কয়েকজন পাড়ার লোকেরা ছিল ওখানে, পাহারা দিত সারা রাত। তারপর ওখানে আগুন টাগুন নিয়ে আপনার ছিল মানে সবাই পাহারা দিত। তো এমন সময় আরেকজন লোক, আমাদের মারমার লোক, মারমার লোক ছিল এটা, তো ওই লোকটা মাঝে মাঝে মানে হঠাৎ হঠাৎ সে লাশটাকে তাকাইতো, যে সে ভাবতো যে ইস আনাই, যে একটা এই অল্প বয়সে এখনো এ হয় নাই, তার বিয়ে হয় নাই, কেন মারা গেল, তার এত কি কিসের দুঃখ, কেন মারা গেল সে, তার বাবা মা আছে, কেউ বলতে পারে না কেন তার কেন মারা গেল এরকম। তারপরে সে আবার মানে চোখ ফেরালো, যে তারপরে আবার তাকালো তাকে, লাশটাকে আবার তাকালো, তাকানোর সাথে সাথে লাশ তাকে ডাকতেছে, হাত দিয়ে নাড়া দিয়ে ডাকতেছে তাকে। তারপরে সে আবার অবাক হয়ে গেছে, আমাকে কেন ডাকবে নাই, আবার এই লাশ কেন আবার হাত দিয়ে নাড়া মানে নাড়বে, কেন ডাকবে আমাকে। তারপরে তারপরে আবার হঠাৎ তার ভয় ছিল না তখন, না এটা হয়তো আমার মনের ভুল, আমার চোখের ভুল হইতে পারে, এরকম একটা দেখতে পারে হয়তো, এভাবে মানে মনে করে সে আবার মানে চুপ করে থাকল। তারপরে সে আবার আবার ওদিকে চোখ যায়, যে লাশটার দিকে তার চোখ যায় বারে বারে, যে আবার দেখলো। দেখার পর একবার উপরে লাশটা, একবার উপরে আরেকবার নিচে, সে মানে উপর নিচ করে অনেকবার, মানে সে দেখতেছে মানে অনেকবার উপরে একবার নিচে একবার এরকম। তারপরে তখন কাছে একটা লোক ছিল তার বন্ধু, যে ভাই যে দেখে দেখো তো একটু, আন্নাই লাশ কেন উপরে নিচে হচ্ছে, এটা তো আমি বুঝতে পারতেছি না কেন এরকম করতেছে। তো লোকটা, পাশের লোকটা দেখতেছে যে কই, আমি তো দেখতেছি এটা মানে
নড়াচড়া,
হ্যাঁ ঠিকই আছে, সে তো নড়াচড়া করতেছে না, কি ব্যাপার, তুমি ভুল দেখতেছো, ওইদিকে তাকাবে না তুমি, তোমার মনে হয় তুমি ভয় পেতেছো। বলে না ভাই আমার ভয় নাই, আমি এমনি মেয়েটাকে আমার আফসোস কেন মারা গেছে এটার জন্য আমি তাকাতেছি। বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি ওইদিকে তাকানোর দরকার নাই, তুমি বসে থাকো, তাকাবে না তুমি, এভাবে। তারপরও ওনার মানে তাকানোর ইচ্ছা তার, কেন আমি মানে আমি কেন দেখলাম এই জিনিসটা, আমি কি, তখনও তার ভয় নাই, ভয় ছিল না, সে একটু সাহসী ছিল। তারপরে আবার যখন সে দেখলো তাকাইলো, তখন আবার লাশ নিজে নিজে ওড়না, তার গলার ওড়না খুলে সে আস্তে করে নেমে, যে সে কিন্তু দেখতেছে, সে খুলছে আবার নামছে, আবার যে উপরে পাহাড় আছে ওই পাহাড়ের উপরে সে উঠতেছে নাই, যে এটাও সে খেয়াল করছে, যে খুলছে আবার নামতেছে আবার যাচ্ছে। যখন যাচ্ছে তাকে একটু একটু দেখা যায়, যে ওই যে দেখো সবাই দেখো আন্নাই চলে যাচ্ছে, আন্নাই কিন্তু মরে নাই, সে চলে যাচ্ছে, ওড়না খুলে সে চলে যাচ্ছে, এভাবে বলে সবাই সবাই তাকাইছে, পুলিশও তাকাইছে, যে দেখা গেল লাশ কিন্তু ওই রকমই আছে, গাছের মধ্যে ঝুলানো ছিল। কিন্তু ওই ওই লোকটা কিন্তু সে মানে বারে বারে এসে এক একবার যখন তাকায় আর একবার মানে এরকম মানে
এক এক রকম দেখায়,
এরকম দেখে সে। তারপরে আরেকজন কয়েকজন বলতেছে যে ভাই তুমি তুমি চলে যাও বাসায়, তুমি এখানে থাকবে না, তুমি বোধহয় তোমার ভয় বা কোনো ভুল টুল হচ্ছে বোধহয় তোমার, তুমি এখানে থাকবে না, তুমি চলে যাও, এভাবে বলে। বলে না আমি আমি ভয়ও পাচ্ছি না, আমার 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 চোখও ভুল না, এটা তো আমার, আমি আমি তো সুস্থ মানুষ, এটা বলতেছে। তারপরে উনি সবাই বলা বলি করতেছে যে ঠিক আছে ভাই তুমি চলে যাও, তোমার এখানে থাকা উচিত না আর, তুমি চলে যাও, এভাবে বলে সে চলে গেল। চলে গিয়ে সে আর রাত্রি ঘুমাইতে পারে নাই বেচারা, যে আমি কি দেখলাম, কেন দেখলাম, কেন আমাকে এরকম দেখালো। তো মানে বাসে এসে তার ওয়াইফকে বলতেছে যে আমি এরকম এরকম দেখছি, আর নাইকে আমি এরকম দেখছি। তো ওয়াইফ বলতেছে যে বোধহয় তোমার এটা ভুল। আরে ভুল না, আমি কেন ভুল দেখব, আমাকে কেন, আমি একা এরকম দেখতেছি কেন, এটা বলল। তারপর সকালবেলা সে পুলিশ আসলো থানা থেকে, তাকে লাশ ইয়ে করলো, মানে বিকেলবেলা সবাই, হ্যাঁ সবাই মিলে শ্মশানে গিয়ে আবার দাফন টাফন করে আসলো। আমাদের তো আগুন মানে আগুনে পোড়ায়
সৎকার করে,
হ্যাঁ হ্যাঁ এরকম করে। তারপরে দুই দিনের মাথায় মানে তিন দিনের দিন ওই লোকটা, যে লোকটা আন্নাই এরকম দেখাইলো,
আন্নাইকে দেখেছিল বিভিন্ন সময়,
হ্যাঁ হ্যাঁ ওই তিন দিনের দিন সে লোকটা সুস্থ ভাবে, একদম সুস্থ ভাবে দুপুর বেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিল নাকি, তারপরে তার ছোট মেয়ে, একটা ছেলে একটা মেয়ে ছিল তার, তার বাবা বাবা বলে সে উঠতেছে না, মানে বিকেল হয়ে যাচ্ছে, দুপুরে খেয়ে দিয়ে সে শুয়ে পড়লো আর উঠতেছে না, সে ডাকাডাকি করার পর মানে উঠতেছে না, দেখে তার মাকে ডাকলো, তার মেয়ে ছোট মেয়ে বলে যে মা বাবা উঠতেছে না কেন। তারপরে তার তার ওয়াইফ এসে মানে শরীর মানে ধরলো, দেখলো যে তখন ঠান্ডা শরীর, সে আর কথা বলতে পারে নাই, এরকম এই হচ্ছে অবস্থা।
ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব, আর এর মাঝখানে বেশ কিছু এসএমএস চলে এসেছে এবং আমাকে, আমি দেখছি ফেসবুকে অনেকে লিখছেন, অনেকে ঘটনার প্রশংসা শুনছেন করছেন, অনেকে চাচ্ছে, অনেকে ভয় পাচ্ছেন, কেউ হয়তো ভয় পাচ্ছেন না। আমাদের কাছে যারা এসএমএস করেছেন তাদের মধ্যে এসএমএস করেছেন ইমতিয়াজ আহমেদ, ডোন্ট স্টপ দ্য ফুর্তি লিখেছেন তিনি, রাফসান আমাদেরকে এসএমএস করেছেন আমার, এবং তার কাছে ঘটনাটা অত বেশি ভালো লাগেনি। নাজিয়া আমাদের সাথে আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ঘটনা ঘটনাগুলো অনেক ভালো ছিল। এছাড়া আমাদেরকে সাইফুল চট্টগ্রাম থেকে SMS করেছেন, ওয়ালিদ আমাদেরকে SMS করেছেন, তার মনটা অনেক খারাপ। এবং আমাদেরকে SMS করেছেন নিজাম, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মানিক, এছাড়াও রাইজা ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে, এছাড়াও সানি 69 বোর্ডবাজার থেকে, এবং তিনি লিখেছেন যে স্টোরি ওয়াজ অসম। এবং আমাদেরকে SMS করেছেন সাজ্জাদ পাভেল বরিশাল থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মানিক, SMS করেছেন আমাদেরকে লিটন, এছাড়াও সুমন চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে আসিফ, SMS করেছেন আমাদেরকে মেহেদি হাসান রুমি চিটাগং থেকে, এছাড়াও বাঁধন আমাদেরকে SMS করেছেন অধরা, SMS করেছেন জুবায়ের, এছাড়াও বিষ্ণু বিশ্বাস, ধ্রুব ময়মনসিং থেকে SMS করেছেন, সাব্বির আমাদেরকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, অর্থাৎ ইমেলের মাধ্যমে যদি আমাদের ঘটনা পাঠাতে চান, তাহলে টাইপ করুন, আমাদের অ্যাড্রেসটি লিখে রাখুন বা মনে রাখুন, bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আমাদের ছোট একটা বিরতিতে যেতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:41। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি, যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেইল করতে চান তারা ইমেইল করুন bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান তারা www.facebook.com/radiofurti এই অ্যাড্রেসে জয়েন করে ফেলতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাকে রাব্বি মিয়া আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন অসম লাগছে, এবং তিনি কমেন্টগুলো পড়তে বলেছেন, আমি কমেন্টটা পড়ে ফেললাম। এছাড়া আমাদেরকে শুভ আহমেদ জয়, যারা ফেসবুকে করেছেন কমেন্ট আর কি, তাদের কমেন্টগুলো পড়ছি। টুডে ভূত FM রক্স লিখেছেন তিনি, এবং আমাদেরকে আমি রায়হান, তিনি তার অবশ্য আজ কতটা বেশি ভালো লাগছে না তিনি লিখেছেন। আমাদেরকে আজিজুল হিমেল লিখেছেন এনজয়িং ভূত FM। এছাড়াও আমাদের কাছে আরও SMS রয়েছে, সেই SMSগুলো নিয়ে আমরা ফিরে আসবো একটু পরে। আমরা আপাতত চলে যাবো আবার ঘটনা, আমাদের সাথে নতুন আরেকজন জয়েন করেছেন, আপনার নামটা একটু বলবেন এবং জানাবেন কোথা থেকে এসেছেন আপনি।
আমি হাসান, এসেছি জাতাবাড়ি থেকে।
আচ্ছা, শুরু করি আমরা আপনার।
আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি।
জি প্লিজ।
তো আমি যে ঘটনাটা বলবো এটা ঘটেছে আমার ফ্রেন্ডের সাথে, আমার ফ্রেন্ডের নাম মিলাদ। তো এটা ঘটনাটা ঘটেছে চাঁদপুরে।
এই ঘটনাটি আপনি আমাকে পাঠিয়েছিলেন।
জি জি।
আচ্ছা, প্লিজ।
তো ও যেভাবে বলছে আর কি, আমি ওইভাবে বলি।
জি প্লিজ।
তো মিলাদ সচরাচর ঢাকায় থাকে, তো যখন ভার্সিটি অফ থাকে তখন সে বাড়িতে চলে যায়। তো বাড়িতে যখন যায় তখন সে মানে সেম এজে যারা আছে তারা তাদেরকে নিয়ে বাজারে আড্ডা দেয়। তো বাজার থেকে বাড়িতে বাড়ির দূরত্বটা হচ্ছে মানে পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টার মতো লাগে। তো প্রতিদিনকার মতো বাজারে আড্ডা দিয়ে যখন বাড়িতে ফিরছিল ওই দিন একটু রাত হয়ে গেছে, বলে প্রায় 11:30 বা 12:00 মতো বাসে। তো বাড়ি ফেরার জন্য সে বাজারের দোকান থেকে কয়েকটা সিগারেট কিনে নেয়, যেতে যেতে খাবে বলে। তো বাড়ির উদ্দেশ্য করে সে মিলাদ রাস্তা দিয়ে হাঁটতেছে। তো যখন মানে রাতের সময় ওখানে আর কেউ নেই রাস্তায় আর কেউ নেই, শুধু ঝিঝি পোকা, রাতের অন্ধকার আর হালকা চাঁদের আলো, আর দূর থেকে শিয়ালের শব্দ ভেসে আসছে। তো এসবের কিছুই মিলাদ তক্কা করে না আর কি। মিলাদ একটু অনেকটা সাহসী টাইপের ছেলে। তো রাস্তা দিয়ে হাঁটছে। তো আরেকটা ব্যাপার আমি বলে রাখি, যে এই বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে বড় একটা বাস ঝাড় পড়ে। তো মিলাদ হাঁটতেছে তো বাস ঝাড়ের কাছাকাছি যখন চলে আসে মানে অনেকটা কাছাকাছি, তখন ও একটা শব্দ শুনতে পায়। তো ও ভাবলো যে হয়তো বা আমার শোনার ভুল হতে পারে। তখন তখন আবার হাঁটা শুরু করে। তখন যখন সে মিলাদ বাঁশঝাড়ের কাছাকাছি চলে আসে, তখন মিলাদ স্পষ্ট কানে শুনতে পারে যে সেই আগে যে শব্দটা শুনতে পেয়েছিল, তো ওই শব্দটা আবার শুনতেছে। তো এবারে ও শুনতে ভালোভাবে শুনতে পেলো যে এটা ঘোড়ার ডাকের একটা আওয়াজ। তো ঘোড়ার যেভাবে ডাকে ওরকম না, একটু অস্বাভাবিকভাবে একটা ডাকের আওয়াজ। তো তখন মিলাদ আওয়াজটা কিসের, তো এটা দেখার জন্য পিছনে ফিরে, তো পিছনে ফিরে চারপাশ সে তাকাতে থাকে। চারপাশ তাকানোর সময় তো ও কিছু দেখতে না পেয়ে সামনে দিক ফিরে, একটা মানে ও তখন সামনে দিক ফিরে সময় একটা সিগারেট ধরে। তো সামনের দিক যখন ফিরে, তখন সে দেখতে পায় যে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে বাঁশঝাড়ের ভিতরে কালো কিছু একটা বাতাসের গতিতে ঢুকে যায়। তো তখন সে বুঝতে পারে সামথিং ইজ রং উইথ হিম। তো তখন আর কি করে, তো মিল্লাত এটা দেখার জন্য সে বাঁশঝাড়ের ভিতর ঢোকার সিদ্ধান্ত নেয়। তো বাঁশঝাড়ের ভিতর সে ঢুকে, শেষমেশ বাঁশঝাড়ের ভিতর ঢোকার পরে সে অনেকটা ভিতরে চলে যায়। তো চারপাশ তাকাতে থাকে যে জিনিসটা কি ছিল। তো হঠাৎ সে দেখতে পায় যে বাঁশঝাড়ের কিছু সামনে একটা বাঁশ ধরে মধ্যবয়সী একটা মেয়ে সামনের দিক ফিরেছে, চুল ছাড়া শাড়ি পরে গায়ে। তো ও জিনিসটা দেখার পরে ও পুরো অনেকটা শিরে ওঠে, অনেকটা ভয় পায় যায় আর কি। তো ভয় পাওয়ার পরে তো ও চিন্তা করবে যে কে বা কে এখানে, মানে কয়েকবার ডাকাডাকি করে। কয়েকবার ডাকাডাকি করার পর মেয়েটা মানে অদ্ভুতভাবে হাসতে শুরু করে, মানে মানে স্বাভাবিক কোনো হাসি না, অত্যন্ত অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। তো মিলাদ এটা মানে এই জিনিসটা দেখার পর বা হাসি শোনার পর ও অনেকটা ভয় পেয়ে যায়। ও তখন সিদ্ধান্ত নেয় যে এই বাসা থেকে সে বেরোয় যায়। তো পিছনে ফিরে যখন মানে বাসা থেকে বেরোনোর জন্য সে মানে হাঁটা শুরু করে, তখন বাসঝাড়ের ভিতর অনেক জোরে বাতাস বইতে থাকে। তো বাতাস বইতে থাকে, তো ও মানে এমন এত জোর বাতাস বইতে থাকে যে বাস ভেঙে নাকি তার গায়ে পড়ার উপক্রম ছিল আর কি। তো যখন মিল্লাত মানে বাসঝাড় থেকে বেরোনোর স্টেপ নেয়, তো তখন নাকি সে বুঝতে পারে যে পিছন থেকে কিছু একটা ওকে আটকে রাখছে, সে সামনে এগোতে পারতেছে না। যত চেষ্টা করতেছে মানে মানে তত দেখে ওকে পিছনের দিকে টানতেছে। তো ও গায়ের জোর দিয়ে দৌড় দিয়ে তো বাঁশঝাড়ের ভিতর থেকে রাস্তায় চলে আসে। তো ততক্ষণে সে মিল্লাত অনেক ক্লান্ত হয়ে যায়, এত ক্লান্ত হয় যে তার শরীরে আর কোনো মানে মানে এনার্জি নেই যে সে হেঁটে সামনের দিক যাবে। তারপরও কোনো রকম সে হেঁটে সামনের দিক যাচ্ছে। তো তখনও সে বুঝতেছে যে পিছনে কিছু একটা আছে, তাকে পিছন দিকে শুধু টানতেছে, পিছন দিকে টানতেছে। তো তারপরও মিল্লাত মানে মানে আশা না ছেড়ে সে জোর পায়ে হাঁটা শুরু করে। তো জোর পায়ে হাঁটা শুরু করে, তো হাঁটতে হাঁটতে অনেক দূর যায়। তারপরও এই জিনিসটা তার পিছু ছাড়ে না, এত মানে তখন মিল্লাত এত ক্লান্ত হয়ে যায় তো তখন দেখে যে সে চোখের ঝাপসা দেখতেছে। তো চোখের ঝাপসা সাথে তো দেখে মানে আর হাঁটার কোনো শক্তি নেই। তো ঝাপসা চোখে সে সামনে দেখতে পায় যে একজন বয়স্ক সাদা পাঞ্জাবি সাদা দাড়ি এরকম কিছু একটা দেখতে পারে, দেখতে দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো কোনোরকম ভাবে ওই মিল্লাত লোকটা সামনে যায়। সামনে যাওয়ার পরে সে মিল্লাত লোকটাকে সালাম দেয়। তখন মিল্লাত এত ক্লান্ত ছিল যে সালাম দেওয়ার সাথে সাথে নাকি লোকটাও সালাম দিছে, সালামের উত্তর দিছে। তো তখন মিল্লাত ক্লান্ত থাকার কারণে মিল্লাত ওই লোকটার সামনে সেন্সলেস হয়ে যায়। তারপর আর কোনো কিছু মিল্লাতের মনে নেই। তো তখন যখন মিল্লাতের সেন্স পেরো, তখন নাকি সে জানতে পারে নাকি তাকে বাড়ির সামনে মসজিদের বারান্দায় তাকে জ্ঞানহীন অবস্থা পাওয়া যায়।
আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী যে অতিথি আছেন আমরা তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা বলবেন এবং প্লিজ আপনার ঘটনাটা শোনাবেন আমাদের।
হ্যালো ডিয়ার লিসেনার, আমি মাহবুবুর রহমান জনি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ি। তো এই ঘটনাটা আমার
আপনি আমাদের পাঠিয়েছিলেন,
তো এই ঘটনাটা 1980 সালে ঘটছিল আমার খালার সাথে। তো উনারা বর্তমানে লন্ডনে আছেন। তো বড় খালার বাচ্চা হওয়ার জন্য হওয়ার পরে নানু বাড়িতে আর কি বেড়াতে আসেন। তো এইভাবে একদিন সবাই মিলে গেলেন পুকুর পাড়ে গোসল করতে। এই সময় বাচ্চাকে গোসল করানোর সময় একটা বিড়াল এসে অনেকক্ষণ ডাকাডাকি করতেছিল। তো বড় খালা বিরক্ত হয়ে একটা পুকুর পাড় থেকে একটা পাথর নিয়ে বিড়ালটার গায়ে ছুড়ে মারলেন। তখন বিড়ালটা বিকট একটা ডাক দিয়ে চলে গেল। এরপর বড় খালা বাচ্চাটাকে গোসল করিয়ে ঘরে আসলেন সবার সাথে। তখন ঘরে আসার পর বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছিল, টানা কান্নাকাটি করতেছিল এবং কোনো কিছু খাচ্ছিল না। এইভাবে করতে করতে প্রায় বিকাল হয়ে যায়। তখন গ্রামের কবিরাজ এবং হুজুরদের খবর দেওয়া হয় এবং সব আত্মীয় স্বজন ছিলেন। তারা থাকার পরও দেখা যায় বাচ্চাটা কান্নার থামছেই না এবং বাচ্চাটা কান্না থামছেই না এবং কিছু খাচ্ছেও না। এই সময় মাগরিবের আজানের টাইম হওয়ার সময় হুজুর চলে গেলেন এবং কবিরাজ এখানে ছিল। ঠিক যখন মাগরিবের আজানটা পড়ল তখন বড়খালার কুলে ছিল বাচ্চা মেয়েটা। তখন বড়খালা সবাইকে দেখিয়ে বললেন, ওই দেখো একটা কালো বিড়াল আসছে, এসে বাচ্চাটা ডান পায়ে কামড় দিছে। তখন এইখানে যে কবিরাজ ছিল বা আত্মীয় স্বজন ছিল তারা কেউই বাচ্চাটা বিড়ালটাকে দেখতে পায়নি। তারপর বাচ্চাটা কান্নাকাটি থামছেই না, এর মধ্যে তারা অনেক দোয়া পড়তে লাগলেন। এইভাবে আরো সন্ধ্যাগুনের রাত হলো যখন, তখন দেখা যায় যে বড় খালা বাচ্চাটার পায়ে যে জায়গাটায় দেখিয়ে দিছিলেন যে বিড়ালটা কামড় মারছে সেই জায়গার পূজের মতো হয়ে যায়। তখন কবিরাজ ওষুধ দিল, কমে না কমে না, এইভাবে দুই দিন গেল। তারপর তারা বাচ্চাটাকে নিয়ে সিলেট চলে যান। তারপর সিলেট ডাক্তার ওষুধ দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এইভাবে চলে যাওয়ার পর 7 দিন একটানা পায়ের অবস্থা, পায়ের পুঁজটা ইনফেকশনটা ভালোই হয় নাই এবং জ্বরটা থাকে এবং পরে বাচ্চাটা মারা যায়।
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। অবশ্য তিনি এই মুহূর্তে স্টুডিওতে নেই, আমার কাছে এই ঘটনাটি আছে এবং আমরা সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আমাকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম মহিনউদ্দিন পুলক, আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি কুমিল্লায় থাকি, সো আমার পক্ষে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয়। আমি এক গ্রামে থাকি, যেহেতু গ্রামটাই প্যারানর্মাল ঘটনা গ্রামে একটু বেশিই ঘটে। আমাদের গ্রামটি পাহাড়ের সাথে হওয়ায় প্যারানর্মাল ঘটনাগুলো আমাদের গ্রামে বেশি পরিমাণে ঘটে থাকে। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার গ্রামে থেকে প্রায় 5-6 বছর আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার গ্রামের আমার থেকে 5-6 বছরের বড় এক কাকার সাথে ঘটেছিল। ঘটনাটি আজ থেকে প্রায় 1.5 বছর আগে ঘটেছিল। ঘটনাটি যেখানে ঘটেছিল সেখান থেকে তার বাসার দূরত্ব 70-80 ফিট হবে। ঘটনার জায়গা হতে তার বাসায় পৌঁছাতে রাস্তায় 2টি মোড় পড়ে এবং তারই মুখ থেকে শোনা এই ঘটনাটি। ঘটনাটি আমি তার ভাষায় বলছি। আমি প্রতিদিন রাত 1টা বা 2টা পর্যন্ত রাস্তার সাথে দোকানের বারান্দায় রাখা রিক্সায় বসে কথা বলতাম। প্রতিদিনের মতো একদিন আমি রিক্সায় বসে কথা বলছিলাম। হালকা শীত পড়ছিল সেই দিন। আমি ফুল হাতা শার্ট গায়ে দিয়ে বুকে হাত রেখে হেডফোন দিয়ে কথা বলছিলাম। তখন প্রায় 1টা বাজে। গ্রামের সবাই রাত 9টা-10টার সময় ঘুমিয়ে পড়ে। তখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়। আমি ঝুনঝুন শব্দ শুনতে পেলাম হঠাৎ এবং তা অনেক দূর থেকে আসছে বলে মনে হচ্ছে। কয়েক সেকেন্ডের মাঝে রাস্তা কাঁপিয়ে 2টি ঘোড়া আমাকে অতিক্রম করে গেল। তখন আমার কথা বলা বন্ধ হয়ে গেল। আমি যেন কথা বলার ক্ষমতা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আমি দেখলাম ঘোড়া 2টির গায়ে জেব্রার মতো ডোরা কাটা দাগ রয়েছে। ঘোড়াগুলো সোনালী ও কমলা রঙের মিক্স করা। ঘোড়া 2টো স্বাভাবিক ঘোড়ার চেয়ে একটু বড় আকারের ছিল। এরকম ঘোড়া আমার জীবনে আর কখনো দেখিনি এবং এদের ওপরে পুতুলের মতো কিছু একটা বসে আছে।
এটার সমস্ত শরীর সাদা এবং যা বসেছিল তার সমস্ত শরীর মানে সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, সাদা কাপড় পরা ছিল, নতুন বউয়ের মতো মাথায় ঘোমটা দেওয়ার মতো করেছিল, তাই চেনার তাই চেহারা দেখা গেল না। এবং এটা বেশি হলে ঘোড়ার ওপর 1 ফিট লম্বা হবে এবং রাস্তা এমন ছিল যে এখানে পাশাপাশি দুটি ঘোড়া যাওয়া সম্ভব নয়, তাই ঘোড়া দুটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একে অন্যের পেছনে যাচ্ছিল। এটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং আমার সমস্ত শরীর হালকা কাঁপতে লাগলো। পিছনে আরও আছে মনে করে আমি অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমি রিকশা থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য মন স্থির করলাম। আমি রিকশা থেকে যখন এক পা ও মাথা বাহির করে বের করলাম, তখন আমি আবার সেই ঝুনঝুন শব্দ শুনতে পাই এবং পেছন ফিরে দেখি আরও দুটি ঘোড়া আমার পেছন দিয়ে এগিয়ে আসছে। আমি সাথে সাথে মাথা এবং পা রিকশায় নিয়ে নিলাম। এই দুইটি ঘোড়া আমার পাশ দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে গেল। ঘোড়া দুটি প্রথম ঘোড়া দুটির মতো ছিল। ঘোড়া দুটির যাওয়ার পর আর আসছে না দেখে আমি রিকশা থেকে নেমে রাস্তার পাশ দিয়ে বাসার বেড়া সেটা সাথে লেগে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর আমি আবার সেই ঝুনঝুন শব্দ শুনতে পেলাম। আমি যেখানে শব্দটি শুনতে পেলাম সেখান থেকে রাস্তা 10 কদম দূরে একটা বিল্ডিং আছে এবং শব্দটি প্রায় আমার কাছ থেকে অনেক দূর থেকে মানে কাছ থেকে ধীরে ধীরে মানে দূর থেকে ধীরে ধীরে কাছে আসছে এরকম মনে হচ্ছে। খুব অদ্ভুতভাবে লিখেছেন, আমার পড়তে খুব সমস্যা হচ্ছে যদিও। আমি কোন রকম রাস্তার মোড়ে একটা বিল্ডিং এর কোনায় গিয়ে উঠি এবং পেছনে ফিরে দেখি সেই একই রকম আরো দুটি ঘোড়া আমার থেকে 6-7 হাত দূরে এগিয়ে আসছে। আমার সমস্ত শরীরের পশম দাঁড়িয়ে গেল এবং একটা শীতল রক্ত প্রবাহ আমার মাথা থেকে পা পর্যন্ত চলে গেল। আমি দোয়া দরুদ পড়তে লাগলাম। আমি ভাবলাম আজই হয়তো আমার জীবনের শেষ দিন। ঘোড়া দুটো মোড় পেরিয়ে সোজা আমার দিকে চলে গেল এবং আমি ভাবলাম হয়তো এই দুইটা ঘোড়াই বারবার ঘুরে ঘুরে আমাকে ভয় দেখাচ্ছে। আমি বুকে হাত দিয়ে ভয়ে কাঁপতে লাগলাম। এমন সময় ভয়ঙ্কর একটা মজার ঘটনা ঘটে গেল। ওই বিল্ডিং এর একটা ছেলে বারান্দার মানে জাস্ট হচ্ছে বারান্দায় দাঁড়ানো ছিল এবং তাকে হঠাৎ করে সে দেখতে পেল এবং তিনি বললেন আমি ভয়ে আঁতকে উঠলাম। আমার সেন্সলেস হওয়ার অবস্থা হলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি আরো বেশি ভয়ে দৌড়াদৌড় পড়তে লাগলাম। আমার মনে হলো যে ঘোড়াগুলো বিল্ডিং এর অপর সাইড দিয়ে আবারও ঘুরে আসছে। আমার বাঁচার কোনো উপায় নেই। আমার মনে হতে লাগলো যে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি কি চিৎকার করব, কিন্তু এত রাতে চিৎকার করে কোনো লাভ নেই। সবাই ঘুমিয়েছে, চিৎকার করলে যদি ক্ষতি করে এই ভয়ে আমি চিৎকারও করতে পারছি না। আমি বাড়ির ভেতরেও যেতে পারছি না যদি ঘোড়াগুলো আসে, তাই আমি ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার পা চলছিল না এবং আমি পিছনে আবারও তাকালাম এবং ঝুনঝুন শব্দ শুনতে পেলাম এবং পিছন ফিরে দেখি আরও একটি ঘোড়া আসছে। আমি তা দেখে দৌড়িয়ে বাড়িতে গেলাম এবং নিজে ঘরে ঢুকে দরজা অফ করে শুয়ে পড়লাম, কিন্তু আমার ঘুম আসছে না। চোখের পাতা বন্ধ করলেই আমার ঘোড়াগুলো দেখতে পাই এবং সেই রাতে আমার আর ঘুম হয়নি এবং আমি আর ঘুমোতে পারিনি। যাই হোক, আমি খুব কষ্ট করে পড়লাম। যারা লিখবেন আমি সবসময় বলি একটু একটু যত্ন করে লিখতে হবে। আসলে এখানে দাড়ি কমা তো ছিলই না এবং যে মানে যে বানানগুলো ছিল সেগুলো খুব অদ্ভুত টাইপের, আমার পড়তে খুব কষ্ট হয়েছে। বাট আমি পড়ে শুনলাম, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে ঘটনাটি। যে আপনি যদি কোনোদিন হঠাৎ করে বাড়ি ফেরার সময় দেখেন যে রাস্তা দিয়ে এরকম ধরনের অদ্ভুত টাইপের ঘোড়া এবং তার ওপরে যিনি বসে আছেন তিনি একটা কাফনের বা এরকম সাদা ধরনের কোনো একটা কাপড় পরে আছেন, তাহলে আপনার নিশ্চয়ই মানে অদ্ভুত লাগবে। এবং যেখানে ঘোড়া থাকার কোনো কথাই না, আজকাল তো ঘোড়া রাস্তা দিয়ে এরকম দেখা যায় না, এবং সেটা যদি একটার পর একটা আসতে থাকে এবং আপনাকে অতিক্রম করে আপনার পিছু নেয়, তাহলে ব্যাপারটা কিন্তু আসলে ভয় ঘটে। হয়তো পড়াতে অনেক ঝামেলা হয়েছে বলে আমি হয়তো বুঝাতে সক্ষম ছিলাম না। যাই হোক, আমরা আজকে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের প্রোগ্রামের এবং দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি একদমই শেষের দিকে। আমাকে অনেকেই অভিযোগ করেন যে অনেকেই ভূত এফএম নিয়ে অনেক মন্তব্য করেন এবং অনেকেই বলেন যে ঘটনাগুলোকে আসলে সত্যি, আসলে কি মিথ্যা। আমরা খুব অনেস্টলি আমাদের কাজগুলো করি এবং আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে ঘটনা পাঠান তারাও খুব মানে বেশি অনেস্ট, এবং আমি সেই বিশ্বাস থেকে ঘটনাগুলো কিন্তু আপনাদের কাছ থেকে সংগ্রহ করি এবং আপনারা সবাই ঠিকঠাক বলছেন সেটা ভেবেই আমরা সংগ্রহ করি। সুতরাং আমরা অনেস্ট যেহেতু আমরা সবার সাথে সেই সবার কাছে সেই জিনিসটাই সেটাই প্রত্যাশা করি। সো আসলে সত্যি কথা বলতে যে মানে কিছু যারা যদি কেউ মানে ভুল ধরতে বসেন আনন্দের চাইতে, যদি মনে করেন যে না ভুল ধরাটাই সবচেয়ে ভালো কিছু, সেটা তার ব্যাপার, যে যেভাবে আনন্দ পায় তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের সঙ্গে থাকুন সেটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। এবং আপনাদের মন্তব্য যা কিছু আছে সেগুলো আমাকে অবশ্যই করতে পারেন, আমাদের একটা অ্যাড্রেস আছে bhoot@radiofoodie.fm, আপনি সেখানে আপনার চাওয়া পাওয়া অভিযোগ যা কিছু আছে আমাদের সাথে শেয়ার করতে পারেন, নো প্রবলেম, বাট আমাদের সঙ্গে থাকবেন সেটাই প্রত্যাশা। আগামী সপ্তাহে আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম, দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আবারও ফিরে আসতে চাই, সেই জন্য আমাদের অ্যাড্রেসটি মনে রাখেন bhoot@radiofoodie.fm, which is bhoot@radiofoodie.fm। অনেক ঘটনা শুনলাম এবং কিছু কিছু ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সেটাও আমরা জানলাম, কিছু কিছু ঘটনা আপনাদের তেমন বেশি ভালো লাগেনি সেটাও আমরা জানলাম। আমাদের ভূত এফএম তো শেষ হয়ে যাবে, বাট সারা রাত ধরে আপনাদের জন্য রয়েছে রেডিও ফুর্তির দারুণ প্লে লিস্ট, সুতরাং আমাদের সঙ্গেই থাকবেন, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from fusionbd.com.